exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shutta Bolibo. Recharge yourself.
সবাইকে স্বাগতম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আপনাদের সাথে আমি রেহান রসুল আছি এবং থাকবো রাত একটা পর্যন্ত। প্রত্যেক যাহা বলিব সত্য বলিবতেই আমরা কোনো না কোনো একটা ইস্যু বা কোনো না কোনো একটা কারণ বা কোনো না কোনো একটা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরি এবং সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদের কাছ থেকে মতামত নেই যে আসলে এই ব্যাপারটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন। যখন আপনার মতামতটা নেওয়া হয় তখন আপনার দেওয়া মতামতটা অনেকে শুনতে পায় এবং এক একজন এক এক রকম ভাবে চিন্তা করে এবং তাদের মধ্যেও ভিন্ন রকম বা একই রকম মতামতের সৃষ্টি হয়। তো আমার কথা হচ্ছে, আপনাদের যদি এ নিয়ে মতামত থাকে তাহলে সেটা জানাতে আপনারা দ্বিধাবোধ করবেন না। কখনোই এভাবে ভাববেন না যে আমি যেই মতামতটা জানাচ্ছি বা আমার যেই কথা বা আমার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি হয়তো অন্য সকলের সাথে না মিললেও সেটা সত্য হতে পারে। আর যেহেতু এই অনুষ্ঠানের নাম যাহা বলিব সত্য বলিব, আপনি আপনার সত্যটা বলতেই পারেন যতক্ষণ আপনার কাছে যুক্তিগতভাবে ব্যাপারটা সত্য। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আসলে শুরু করব সেই টপিকটায় হয়তো সীমাবদ্ধ থাকবে না সবকিছু, কারণ টপিকটা একটু ব্যক্তিগত কিন্তু একইভাবে প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। আজকের টপিক হচ্ছে বন্ধু থেকে বিড়ম্বনা বা বিপদ। আমরা প্রত্যেকজনই জীবনে এমন এমন অবস্থানের মধ্যে দিয়ে যাই যখন আমরা কোনো একজনকে প্রচণ্ডভাবে বন্ধু ভেবে নিয়ে তারপরে তার সাথে আমরা এমনভাবে মিশে গেছি যে সেই মিশে যাওয়াটা আমাদেরকে হয় মানসিকভাবে না হলে শারীরিকভাবে কিংবা আর্থিকভাবে কিংবা সামাজিকভাবে কিংবা পারিবারিকভাবে আমাদেরকে কোনো না কোনোভাবে আমাদের অবস্থানকে ক্ষুণ্ণ করেছে, আমাদেরকে নষ্ট করেছে, আমাদেরকে ভালো থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে বা কোনো না কোনোভাবে আমাদেরকে বিড়ম্বনার মধ্যে ফেলেছে কিংবা বিপদের মধ্যে ফেলেছে। এবং এই অংশগুলো থেকে, জীবনের এই অংশগুলো থেকে আমরা আসলে শিখি অনেকটাই যে আসলে কাকে আমাদের বন্ধু হিসেবে নেওয়া উচিত। একটা মানুষকে বন্ধু ভেবে নেওয়ার আগে আমরা কতটুকু তাকে জেনে নেব, একটা মানুষকে বন্ধু ভাবার আগে তার ভেতরে আমরা কি কি চরিত্র বা কি কি চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে চাইব, এই ধরনের ব্যাপারগুলো আমরা আসলে কতটা দেখি বন্ধুত্ব করার আগে। হ্যাঁ, অনেক বন্ধুত্ব অন্যরকম হয়, যেমন একটা ক্লাসে বা একটা কলেজে বা স্কুলে বা একটা অফিসে যখন সবাই একসাথে কাজ করছে বা একসাথে পড়াশোনা করছে তখন কিন্তু প্রত্যেকজনের মধ্যে একটা পরিচিতি হয়, কিন্তু সেই পরিচিতি বা পরিচিত প্রত্যেকজন কিন্তু আপনার সত্যিকারের বন্ধু নয় বা আপনার খুব কাছের বন্ধু নয়। আপনার যে কাছের বন্ধুগুলো সেগুলোকে আপনি কোনো না কোনো কারণেই বেছে নেন এবং তারপরে সেই কারণগুলো পেরিয়ে তারা হয়তো আপনাকে বিপদে ফেলে কিংবা হয়তো ফেলে না। সবাই সব বন্ধুই বিপদে ফেলে তা কিন্তু বলছি না, তবে আজকের এই টপিকটা চিন্তা করে এখান থেকে যে আমি এই গত কয়েকদিন আগে একটা চিঠি পাই একজনের কাছ থেকে। অনেকেই আমাকে আগে চিঠি লিখতো, ইদানিং আমি চিঠি নেই না বলে চিঠি আর আসে না, চিঠির কথা বলা হয় না বলে চিঠি আর আসে না। তবে হ্যাঁ, যেটা বলতে চাই যে একটা চিঠি পেয়েছিলাম, সেই চিঠিতে যে ব্যাপারটা লেখা ছিল যে দুই বন্ধুর মধ্যে অনেক বেশি, দুই বান্ধবী অনেক বেশি একজন আরেকজনের সাথে অনেক বেশি ফ্রি ছিল এবং তারা একজন আরেকজনের সাথে সবই শেয়ার করত, তাদের রিলেশনশিপ প্রবলেমস, তাদের ফ্রেন্ডশিপ প্রবলেমস ইত্যাদি অনেক কিছু তারা শেয়ার করত। এবং এই শেয়ার করতে করতেই এক বান্ধবী আরেক বান্ধবীকে এত বেশি শেয়ার করে ফেলেছিল যে বর্তমানে অন্য বান্ধবীর মাধ্যমে তাকে এখন অনেকটা ব্ল্যাকমেইল হতে হচ্ছে যে তুই যদি আমাকে এটা করে না দিস তাহলে আমি এটা তোর ফ্যামিলিকে বলে দেব, তুই যদি আমাকে এটা বলে না দিস তাহলে আমি তোর বয়ফ্রেন্ডকে এটা বলে দেব, নানানভাবে ব্ল্যাকমেইলের শিকার হতে হচ্ছে। তার মানে কি, যে কোনো একজন যতটুকু প্রয়োজন নয় তার চেয়ে অনেক বেশি আরেকজনের সাথে শেয়ার করেছে। তো এইসব অবস্থান প্রত্যেকটা মানুষই আলাদাভাবে, কিন্তু আবার একই সাথে কি আমাদের উচিত না যে বন্ধু নির্বাচন করার আগে বা কাউকে খুব বেশি কাছের বন্ধু ভেবে ফেলার আগে তার সম্বন্ধে একটু জেনে নেওয়া, আপনার কি মনে হয় কতটুকু জেনে নেওয়া উচিত, আপনার কি তার পরিবার সম্পর্কে জেনে নেওয়া উচিত বা এ ধরনের কিছু, তার কোনো বিশেষ আচরণ বা বিশেষ কোনো চারিত্রিক বৈশিষ্ট্য থেকে কি আপনি ধরতে পারেন যে কে আপনার বন্ধু হওয়া উচিত? কারণ বন্ধু বান্ধবের মাধ্যমে মাদকাসক্ত হয়ে যাওয়া, বন্ধু বান্ধবের মাধ্যমে খুব বাজে কোনো দিকে চলে যাওয়া, বন্ধু বান্ধবের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে ভুল মানুষের প্রেমে পড়ে জীবন নষ্ট করে দেওয়া, বন্ধু বান্ধবের মাধ্যমে বাবা মায়ের কথা না শুনে বাবা মাকে তুচ্ছ করে অনেক কিছু করা, যেগুলো অনেক সময় আমাদের কাছে বেয়াদবি মনে হয় না, কারণ দেখা যাচ্ছে যে ঘটনাটা এমন ঘটে যে আচ্ছা আমার ফ্রেন্ডকে তো আমার ওর মা যেতে দিল, আমাকে কেন যেতে দিল না, তার মানে আমার মা খারাপ, আমার মা চাচ্ছে না যে আমি এনজয় করি। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু অনেক সন্তানের কাছেই আসে। তো আজকে আমরা ওগুলো নিয়ে কথা বলবো, বন্ধু থেকে বিড়ম্বনায় পরিণত হয়েছে বা বন্ধু থেকে বিপদে পড়েছেন, এই ধরনের আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে, পাস্ট এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। হয়তো আপনার কথাটা শুনে অন্য দশজন হয়তো ভাববে যে না, আমার এই বন্ধুর মধ্যে আমি এই এই আচরণ দেখেছি এবং আমার উচিত এখনই বন্ধুত্বটাকে একটা সিম্পল জায়গায় নিয়ে আসা, একটা নর্মাল জায়গায় নিয়ে আসা। শত্রুতা করতে আমি বলছি না, কিন্তু সেটাকে আন্তরিকতার যে মাত্রাটা সেটা হয়তো আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা। আপনি কি আপনার বন্ধুকে আপনার পরিবারের ব্যাপারে সবকিছু বলেন? দেখা গেল যে আপনি আপনার বন্ধুকে বলছেন যে জানিস আমার বাবা প্রতিদিন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তো একটা পর্যায়ে আপনার ওই বন্ধুটাই আরেকজনকে গিয়ে বলছে যে ওর তো ফ্যামিলি ভালো না, ব্রোকেন ফ্যামিলির ছেলে বা ব্রোকেন ফ্যামিলির মেয়ে, ওদের বাসায় সারাক্ষণ ঝগড়া করতে থাকে, এই মেয়ে আবার আরেকজনকে কি বিয়ে করবে বা এই ছেলে আবার কি সংসার করবে, এই ধরনের কথা সেই বন্ধুটাই হয়তো বলছে। তাই আপনি আসলে আপনার ব্যক্তিগত ব্যক্তিত্ব কতটুকু রাখছেন, নাকি আপনি আপনার বন্ধুদের ব্যাপারে খুব বেশি ব্যক্তিগত থাকছেন এবং আপনার বাবা মাকে জানতেই দিচ্ছেন না যে আপনার বন্ধুরা কারা, কে বা কিভাবে, বাবা বা মা যদি জিজ্ঞেস করে তোমার এই বন্ধুটা কে, সে কোথায় থাকে, ততটুকুইতেই আপনাদের মেজাজ হয়তো বা গরম হয়ে যাচ্ছে যে আমার ফ্রেন্ড নিয়ে এত কিছু জিজ্ঞেস করার কি আছে। অবশ্যই আছে, হয়তো আপনি সবকিছু বোঝেন না, আপনার মা হয়তো একটা কথায় যা বুঝতে পারবে আপনি হয়তো পাঁচ বছর পরে সেটা অনেক বড় বাঁশ খেয়ে বুঝতে পারবেন, এই কারণেই হয়তো জিজ্ঞেস করাটা, কিংবা হয়তো অনেক বাবা মা আসলেই অনেক বেশি ইন্টারফেয়ার করে, ইউ নেভার নো। তো সবকিছু নিয়ে বলার সুযোগ আছে আর আপনি তাই বলতে পারেন। ফোন নাম্বারগুলো এখনো বলিনি, তারপরে কল আসছে অলরেডি, তবুও আমি বলতে চাই ফোন নাম্বারগুলো 550-11909 অথবা 550-11-870 ওকে, আমার মনে হয় নাম্বারটা সবাই জেনে গেছে, তাও আরেকবার বলবো না, একটু পরে বলছি, তার আগে একটা ফোন কল আসছে সেটা একটু নেয়ার চেষ্টা করব কিনা, আই এম ওয়ারিড অ্যাবাউট দ্যাট। হ্যালো, হ্যালো,
আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা? হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? এই তো চলছে। হ্যাঁ তো ভাইয়া, আজকের টপিকটা কি আপনি শুনতে পেয়েছেন ঠিক মতো? আচ্ছা তো ভাইয়া বলেন, এই ব্যাপারে আপনার যদি কোনো তিক্ত অভিজ্ঞতা থেকে থাকে, বন্ধু থেকে বিড়ম্বনা বা বন্ধু থেকে বিপদ।
কিছুদিন আগে যে আমাদের বাসার পাশেই দুটো বন্ধু আর কি, খুব ছোটবেলা থেকে দেখতেছি আর কি, ওরা ছোটবেলা থেকে ক্লাসে পড়তেছে, খুব ভালো মিশেমেশা তিন চার জনের মধ্যে। এই কিছুদিন আগে কি ঘটলো, ওর একবারে সবকিছু শেয়ার করতেছে, ওর বাবা লোন তুলে এখন বাড়ি করবে, 40 লাখ টাকার লোন উঠাবে।
আচ্ছা আচ্ছা,
এইটা ওদেরকে বলে দিছে, এখন বলে দিছে লোনটা উঠায় না এখন পর্যন্ত ওর বাবা, ওদেরকে বলছে এখন ওদের মধ্যে টাকার লোকটা পড়ে গেছে, কি করছে এখন ও আর ওর মা বাইরে গেছে দুপুরবেলা, দুপুরবেলা বাইরে যাওয়ার পরে দিয়ে ওরা দুজন ফেরত আসছে, বাসায় এসে বলতেছে আপনার ছেলে তো যে বলছে আর কি, ওর দুইটা ফ্রেন্ডে আপনার ছেলে তো বলছে আপনার আমার ওর সাইকেলটা বিক্রি করবে, তো সাইকেলটা দেখেন তো আমাদের, এত টাকা ওই টাকা নিয়ে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম বাজে লাগে মারামারি শুরু করে দেয় ওর বাবার সাথে, এক পর্যায়ে মারি ফেলে, পরে বাসায় ঢুকে আলমারি টালমারি সবকিছু চেক করছে কিন্তু দেখে কিছুই হয় নাই।
মানে তারা ধরেই নিয়েছিল কথা শুনে যে অলরেডি টাকাটা ঘরে আছে।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু গরম পায় নাই,
এবং তারা পরিচিত অনেকদিন এলাকার বন্ধু।
হ্যাঁ হ্যাঁ,
এই ঘটনা আপনারা কিভাবে জানতে পারলেন পরবর্তীতে যে ঘটনা এভাবে ঘটেছে?
এই যে পুলিশ ইনভেস্টিগেশন করে গেছে, তো বলে গেছে, বলছে যে কিন্তু বলে না আমার বন্ধু এসব করতেই পারে না, ওদের আমি খুব ভালো করে চিনি, পরে ইনভেস্টিগেশনে ধরা পড়ছে বন্ধু এইসব করছে।
মানে আপনি একদম শুরুতেই এত ভাইটাল একটা পয়েন্ট নিয়ে আসলেন ভাই, যে আর কিছু বলার নেই, এলাকার মধ্যে পরিচিত বন্ধুদের মধ্যেও শুধুমাত্র টাকার কথাটা শেয়ার করার কারণে কত বড় একটা বিপদে পড়তে হয়েছে এবং একজন মানুষের মৃত্যু ঘটেছে, ইফ আই এম নট রং। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম ভাই, এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম। আমি আপনার তরফ থেকে সবাইকে বলে দিতে চাই যে আপনারা মাত্র শুনলেন যে ভাই কি বলল, তো বাসার একদম ভেতরের অভ্যন্তরীণ যে ঘটনা সমূহ সেটা দয়া করে যতই কাছের বন্ধু হোক আমাদের মনে হয় বলা ঠিক না, তাই না ভাই?
জি ভাই, হ্যাঁ ঠিক আছে। আরেকটা ঘটনা আছে, আমি ক্লাস টেনে পড়ি, তো যে সময় ক্লাস ফাইভে পড়ি আরেকটা ঘটনা হয়েছে, একদম সত্যি, সেটা হয়েছে যে এই দুটো একটা মেয়ে আর কি, ওরা দুই ভাই বোন, ভাই ক্লাস ওই সময় ইন্টারে পড়ে, তিনজনের ফ্রেন্ড, ওকে সিপি টাঙ্কি আছে না, সিপি টাঙ্কির নিচে আর কি মায়ের পালায় রাখছে এক মাস দুই মাস, আমাদের স্কুলে দুটো ছেলে পড়ে, তারা মায়ের পালায় রাখছে
কেন?
ওর বাবা আর কি ব্যাংকে চাকরি করে, মা ডাক্তার,
মালিক, এই ধরনের কাজ কেন করবে কেউ?
ওরে জিম্মি করে নিয়ে গেছে, টাকা চাইছে, টাকা দেয় নাই, পুরো মেরে ফেলেছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তারা হচ্ছে বন্ধু ছিল ওই, মানে তার ভাইয়ের বন্ধু, মেয়েটির আপন ভাইয়ের বন্ধু, তাই তো?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আসলে এই ধরনের পরিচয়গুলো আমাদেরকে বুঝে শুনেই পরিচিত হওয়া উচিত, যে আমার বাসার কেউ না বিপদে পড়ে আমার পরিচিতির জন্য, তাই না?
তাহলে বন্ধুত্ব কিভাবে বলেন, এত ভালোভাবে মিলেমিশে কিন্তু বুঝে যায় না মানুষের মধ্যে কোন সময় কি জিনিস খেলা করে।
আসলে আমার মনে হয় ভাইয়া, যে বন্ধুত্ব যতই আন্তরিক হোক না কেন, একটা লিমিটেশন মনে থাকা উচিত,
উচিত না।
পারিবারিক জিনিস এছাড়াও আরো অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আমাদের মনে হয় শেয়ার করা উচিত না আরকি, সেটা একটু বুঝে নিতে হবে আমার। যেমন আপনি বুঝে নিয়েছেন আপনার ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ব্যাপার আছে, তাদের দেখে বুঝে নিতে হবে যে কাকে আসলে কতটুকু বলা যায়। থ্যাংক ইউ সো মাচ, ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ।
ওকে,
আমরা প্রথমেই যে কলটা নিলাম সেই কলেই আমরা এমন কিছু ঘটনা শুনতে পেলাম, আনবিলিভেবল, যেগুলো বন্ধুত্ব থেকে, অর্থাৎ বন্ধুদের মাধ্যমে ইনফরমেশন পাস হয়ে এই ধরনের ক্রাইম পর্যন্ত হতে পারে। এই ধরনের ক্রাইমের জন্য হয়তো আপনি ভাবছেন যে আপনি দায়ী না, কিন্তু আপনি নিজেই হয়তো দায়ী। আপনি হয়তো আপনার বন্ধুর সাথে আলাপ করছেন, আরে দোস্ত আজকে আব্বা আমাকে বাইরে থেকে বিদেশ থেকে এটা পাঠাইছে সেটা পাঠাইছে, ব্লা ব্লা ব্লা, এটা আনছে সেটা আনছে। আপনি জানেন না যে আপনার ওই বন্ধুটা যে তার এক বন্ধুর সাথে এটা আলোচনা করেছে, যে আরে জানিস ওর বাবা আজকে ওর জন্য এটা আনছে সেটা আনছে। আর সেই বন্ধুটা হচ্ছে একজন প্রফেশনাল চোর, এবং সে আপনার বাসা থেকে এসে ওগুলো চুরি করে নিয়ে চলে গেল কোনো এক উপায়ে, যেহেতু সে ইনফরমেশন জানে। সো আপনি কাকে কি বলছেন, সে আপনার কতটুকু কাছের মানুষ, কতটুকু কে, এগুলো কিন্তু আপনার একটু হলেও বুঝে নেওয়া উচিত। আরেকটা কল আছে, নেওয়ার চেষ্টা করি, নিতে পারলেও আর না পারলেও আমরা বিরতিতে যাবই। ওকে, হ্যালো। হ্যালো, আপনার নামটা? হ্যাঁ রিফা, বলো, এই ব্যাপারে যদি কিছু বলার থাকে, বন্ধু থেকে বিড়ম্বনা।
প্রথমে তোমার বলা আছে যে ফ্রেন্ডশিপ ব্যাপারটা এখন এমন অবস্থায় পৌঁছে গেছে যে কখনো কখনো আমার মনে হয় যে ফ্রেন্ডশিপের মিনিংটা একটু বড় করে আই থিঙ্ক ফ্রেন্ড উইথ বেনিফিটস এটা বলা উচিত।
আচ্ছা, কারণ
এখন মোস্ট অফ দ্য টাইম আমাকে সবাই মানে আমার অনেক বেশি ফ্রেন্ডশিপ ব্যাপারটা আমার কাছে এখন অনেক বেশি প্লাস্টিক লাগে, যখন মানে একটা মানুষ যখন অনেক বেশি আপনাকে ফ্রেন্ডশিপ করতে যায় জাস্ট বিকজ আপনার থেকে কয়েকটা ইনফরমেশন জানার জন্য।
আচ্ছা,
একটা কথা আমাকে বলো যে মনে করো যে আমি অলওয়েজ কলেজে যাই, যে কলেজে আসেই না, আমি প্রথম প্রথম যখন আমাকে বলতো যে আমার এই প্রবলেম বা কিছু আমি হেল্প করতাম, কিন্তু একটা মানুষের অলওয়েজ প্রবলেম থাকতে পারে না,
একটা বন্ধু কিন্তু অন্তত যতক্ষণ পর্যন্ত স্কুলে কলেজে আছে ততক্ষণ পর্যন্ত আর্থিক সাহায্য কিন্তু চাওয়াটা আসলেই খুব মানে বাজে রকম একটা ব্যাপার। কারণ
যে
তোমরা সবাই স্কুলে বা কলেজে মানে হচ্ছে তোমরা কিন্তু চাকরিজীবী না, তোমাদের নিজেদের টাকা নেই, তার মানে কি তোমার বাসা থেকে টাকা চাচ্ছে কেউ?
বাসা থেকে না, আমাদের নিজের থেকে বলতে বারবার যে আমার এটার জন্য টাকা লাগবে বা কিছু একটা ইয়া লাগবে ইনফরমেশন বা সামথিং, তো সবসময় তো ধরো পসিবল না, এটা মুখের সামনে বলতেও তো লজ্জা লাগে।
না আসলে এগুলো লজ্জা লাগা যাবে না, ওরা যদি চাইতে লজ্জা না পায়।
আরেকটা কথা আমি বলতে চাচ্ছি যে ফ্রেন্ডশিপ ব্যাপারটা কিন্তু আরেকটা দিক দিয়ে বলতে চান, আপনি কিন্তু মানুষকে ধরে ধরে ফ্রেন্ডশিপ বানাতে পারবেন না,
অবশ্যই না,
বন্ধু হও আমার বন্ধু হও, এটা তো অসম্ভব
অসম্ভব,
বাট আপনাকে একটা দূরত্ব মেনটেন করে রাখতে হবে অবশ্যই। আর যতটুকু আমি মনে করি যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে সব শেয়ার করেন প্রবলেম নাই, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে কে আপনার প্রবলেমটা বুঝবে, কে আপনার মতো প্রায় সিচুয়েশনে ছিল, যখন আপনি বুঝবেন যে হ্যাঁ ওর সাথে আমার সিচুয়েশন।
তোমার কথা ঠিক আছে রিফা, তবে আমার কাছে যেটা মনে হয় যে আসলে কিছু ব্যাপার আমাদের কারোর সাথেই শেয়ার করা উচিত না, কারণ আমরা আসলে একটা মানুষকে চাইলেও বা একসাথে থাকলেও কতটুকু চিনতে পারি বা কতটুকু জানতে পারি। এমনও তো হতে পারে যে একটা মানুষের কোন রকম কোন খারাপ উদ্দেশ্য ছিল না, হঠাৎ করে তুমি একদিন তার সাথে এমনি শেয়ার করলে যে আজকে ভুলে আম্মুর একটা স্বর্ণের চুড়ি আমি নিয়ে এসেছি ব্যাগে করে, হ্যাঁ তখন তার উদ্দেশ্য খারাপ হয়ে গেল যে আচ্ছা ওটা চুরি করে নিয়ে যাবো কিনা, তার আগে পর্যন্ত সে কখনোই হয়তো কোনো কিছু ভাবেনি এরকম।
যেহেতু এটা আমার সাথে হয়েছে, আমি আমার খুবই পার্সোনাল বিষয়, খুব বেশি পার্সোনাল বিষয় আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করছিলাম, অনেক ইমোশনাল ছিলাম আমি সেদিন, তো ওই দিন ওই কথাটা আমি খুব বেশি ইমোশনাল হয়ে বলছি, একদিন কোন একটা বিষয়ে ঝগড়া লাগছে আমাদের, ও পুরা ক্লাসে একদম টেবিলের উপর দাঁড়ায় ওই কথাটাই সবাইকে বলছে, সবার সামনে
আমাকে। এটাই হয়, এই কারণেই খুব বেশি পার্সোনাল কোনো কিছু আসলে কারো সাথে শেয়ার করতে নেই।
অবশ্যই।
ওকে, থ্যাংক ইউ সো মাচ রিফা ফর কলিং।
থ্যাংক ইউ রেহান।
ওকে, সো আমরা রিফার কাছ থেকেও জানলাম অলমোস্ট দ্য সেম স্টোরি এভরিওয়্যার, সব জায়গায় একই জিনিস ঘটছে মোটামুটি, বন্ধুত্বের মাধ্যমে ধোকাবাজি। তো বন্ধুত্বটাই যেন কেমন হয়ে গেছে এখন অনেকের কাছে। তো যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির পরে আবারও কথা হচ্ছে আপনাদের সাথে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 90.2, চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo, Recharge Yourself.
ওয়েলকাম ব্যাক টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আমি রেহান আছি আপনাদের সাথে, আর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 90.2। আর এই মুহূর্তে আমার কাছে দুটো কল ছিল, একটা হুট করে কেটে গেল, আরেকটা যেটা আছে সেটা একটু নেবার চেষ্টা করি। তবে তার আগে একটু নাম্বারটা আরেকবার বলে দিই, আমাদের নাম্বারটা হচ্ছে 5501190955 0119 অথবা 5501870। ওকে, হ্যালো হ্যালো, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না, কোনো কারণে লাইনটা কেটে গিয়েছে, জানি না, কোনো সমস্যা নেই, এর পরের কলটা নেওয়া হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের আজকের টপিক অনুযায়ী আমরা কথা বলছিলাম বন্ধুত্ব নিয়ে। আসলে ঠিক বন্ধুত্ব নিয়ে না, বন্ধুত্ব নিয়ে বললে আসলে কেমন যেন একটু জিনিসটা ইয়ে হয়ে যায় আর কি, কি বলবো, যে অনেক বেশি প্রাইভেট হয়ে যায়। আসলে বন্ধুত্ব কার সাথে করা উচিত সেটা তো আমরা ক্লিয়ারলি সবসময় বুঝতে পারি না, তবে করার পরে কতটুকু কি শেয়ার করা উচিত সেটা আমাদের বোঝা উচিত। অবশ্যই আমি এখানে আপনাদের ফেসবুক ফ্রেন্ড নিয়ে বলছি না, যাদেরকে আপনারা কোনো কারণ ছাড়াই অ্যাড করে রাখেন, কারণ আপনাদের ততটুকু ব্যক্তিত্ব নেই যে আপনারা শুধু পরিচিত মানুষ দিয়ে বন্ধু তালিকা তৈরি করবেন। সবার কথা বলছি না, যারা এটা করে তাদেরকে বলছি। ওকে, একটা কল আছে, নেওয়ার চেষ্টা করি। হ্যালো,
ওয়ালাইকুম
আসসালাম, আপনার নামটা?
আমার নাম মোহাম্মদ ফাইজুল্লাহ।
ফাইজুল্লাহ ভাই, বলেন ভাইয়া, আপনার এই ব্যাপার নিয়ে কি বলার আছে?
আমি ঢাকা কলেজ থেকে বলছি।
জি,
এখানে নানাতে বিষয় হলো যে আমি এমন কোন বিষয় সে আমার বন্ধু হোক আর যেই হোক না কেন,
জি,
তার সাথে আমি শেয়ার করব না, যেটা পরবর্তীতে অন্য কেউ জানলে কিংবা সে যদি এটা কাউকে জানায় আমার কোন ধরনের সমস্যা বা হেনস্থার শিকার হইতে পারি।
আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন সে যতই ভালো বন্ধু হোক বা সম্পর্কে যাই হোক না কেন, কিছু কথা তাকে কোনোভাবেই জানানো যাবে না?
হ্যাঁ, কিছু কথা, যে কথাগুলো আমাদের পরবর্তীতে সে যদি পাশ করে দেয় কিংবা কাউকে বলে দেয়, সেটার কারণে আমি যে কোনোভাবেই সমস্যার সম্মুখীন হতে পারি। কারণ আমি আপনাকে এই জন্য বলবো যে অনেক ভালো বন্ধু হয় যারা দীর্ঘদিনের সম্পর্ক থাকে, যে কোনো একটা বিষয় নিয়ে, মেয়ের বিষয় হোক বা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে দেখা যায় একটা ঝগড়া হলো, ঝগড়ার কারণে একজন একজনকে ব্ল্যাক মেইল কিংবা অন্যান্য কারণে হোক যে কোনো কারণে দেখা যায় জিনিসগুলো ফাঁস করে দেয়,
কোনো একভাবে তখন আবার সেগুলো ফাঁস করে দেয় আর কি।
জি, আর আসলে বিষয়টা হলো যে আন্তরিক বিষয়টা, মনের বিষয়টা। আসলে তো আমি আপনার সাথে চলতেছি, ফিরতেছি, যে আমার মনের ভিতরে কি আছে কিংবা তার মনের বিষয়টা তো যখন তখনই পরিবর্তন হইতে পারে।
অবশ্যই তাই।
এটা যে আপনি একটু আগে বলছেন কিছু কিছু বিষয়, তো ঠিক তাই দেখা যায় যে হঠাৎ করে দেখা যায় মানুষের মন যে লোভে পাপ দেখা যায়, একটা জিনিস শুনলো হঠাৎ করে একটা লোভ আসা গেল,
ওই লোভ থেকে সে তার চিন্তা ভাবনা অন্যরকম হয়ে গেল। হ্যাঁ সেটাই, আগে হয়তো সে স্বাভাবিকই ছিল, হতেই পারে এরকম, সেটাই। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আর কিছু?
এজন্য এই যখন আমরাও মনে করেন অনেক সময় দেখা যায় যে অনেককে অতি বিশ্বাস না করা আর কি, যে আমরা আসলে এগুলো বলি বিশ্বাসের উপর থেকে, এই জন্য কাউকে অতি বিশ্বাস না করা। আর বর্তমান সময় এমন একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া, আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া
কাউকে বিশ্বাস করার মতন অবস্থাই নাই। সেটাই ভাই, একদম খুব ভালো একটা কথা বলছেন, থ্যাংক ইউ সো মাচ।
বিশ্বাস করলে, যারা অতি বিশ্বাস করছে, মানে আমি নিজে দেখে শুনে বিশ্বাস করবো বা যা কিছুই করি না কেন, যে অনেকে জব নিতে গিয়ে অনেক টাকা ধরা খায়, অনেকে জমি কিনতে গিয়ে ধরা খায়, ইত্যাদি ইত্যাদি দেখা যায়, অনুভূতি বিশ্বাস না। আমি সব ডকুমেন্ট দেখবো, দেখে শুনে আস্তে ধীরে ধীরে আমি সিদ্ধান্ত নিবো।
হঠাৎ করে যদি আমি
কাউকে অতি বিশ্বাস করে, তার কথাবার্তা ভালো লাগলো, সে আমাকে রেস্টুরেন্টে নিয়ে বিআইপি খাওয়াইলো, আমি তারকে অতি বিশ্বাস করে তাকে অনেক কিছু বলে দিলাম, অনেক কিছু করার জন্য দিলাম, দেখা যায় তার মাধ্যমে আমি অনেক বড় ধোকা খেলাম, এরকম অনেক।
খুবই ভালো কথা বলেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ।
আপনার কথা, থ্যাংক ইউ।
জি, ওকে, আরো একটা কল আছে, নেওয়ার চেষ্টা করি। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাইয়া, নামটা?
আমার জীবনে একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই।
অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই এটা আপনার বন্ধু সম্পর্কিতই কোন তিক্ত অভিজ্ঞতা।
ভাইয়া, সবচেয়ে দুঃখময় একটা ঘটনা এটা হচ্ছে যে আমার সবচেয়ে কাছের একটা বন্ধু, সে হচ্ছে পুরান ঢাকা থাকে। তো আমরা কি হয় যে কোন রকম ওকেশন ছাড়াই বা কোন রকম হলিডেতেই আমরা একে একের সাথে দেখা করতে যাই।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ হ্যাঁ। তো এমন সময় একদিন মানে আমি ও আমাদের বাসায় আসছিল, যে ওদের স্কুল বন্ধ ছিল। তো ও বলছে যে দোস্ত ভাই আমার তোদের বাসায় আমি আসতেছি তিন দিনের প্ল্যানিং এ, তো আমরা একটু ঘোরাফেরা করব। বলতেছিলাম যে এই প্রস্তুতি টাকা মানে আমরা এক একজন টাকা সেভ করি ভাইয়া, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা।
তো আমরা কথায় কথায় তুলতেছিলাম, তো ও বলতেছে যে দুশো তুমি কত টাকা সেভ করছো। আমি বললাম যে ভাই আমার বেশি টাকা হয়নি, এক দেড় হাজার টাকার মতো হয়েছে। তো আমি বলছি তোমার কত সেভ হয়েছে? ওই যে ভাই আমি তো এখন টাকা পয়সা জমানো ছেড়ে দিচ্ছি, এখন তো গরিব মানুষ, মানে এমন করে মানে এটা তুচ্ছ ভাব দেখা গেছে।
আচ্ছা আচ্ছা।
তো পরে বলতেছে যে আমাকে বলতেছে তুমি কোনো ব্যাংক ট্যাঙ্ক দিয়ে জমানো নাকি? আমি বলি না আমি ব্যাংকে জমাই না, আমি নর্মাল যে টাকা যেখানে মানি ব্যাগে রাখি মানি ব্যাগে। এখন আমি তো সবসময় মানি ব্যাগ ক্যারি করি, ও জানে। তো ও ভাইয়া এই ফায়দাটা উঠাইছে তৃতীয় দিন, যেদিন ও চলে যাবে, ঠিক আছে?
আচ্ছা।
সেদিন এক্স্যাক্টলি সন্ধ্যা ছয়টায় ও কি করবে যে আমি ওকে এয়ারপোর্ট পর্যন্ত পিক আপ করে দিব, ও সেখান থেকে কমলাপুর চলে যাবে।
আচ্ছা, আপনি তাকে এয়ারপোর্টে ড্রপ করে দিবেন আর সেখান থেকে সে কমলাপুর চলে যাবে আর কি?
হ্যাঁ। তো আমি ভাইয়া রাতে হচ্ছে আমরা তিনজনই একসাথে, মানে আমি আমার দুইজন ফ্রেন্ড ছিল, তো যে আমার সবচেয়ে কাছের বন্ধু, তো ও রাতের বেলা যে কিভাবে চুপে চুপে আমার মানি ব্যাগ থেকে সেই এক দেড় হাজার টাকা যে ছিল সেটা ও দিয়ে নেয় নিজের ব্যাগে। তারপর হচ্ছে এই বিষয়টা কিন্তু আমি ফার্স্টে বুঝতে পারি নাই। সকালবেলা উঠার পর ভাবলাম যে বন্ধু মানুষ এয়ারপোর্ট ড্রপ করতে যাবো, যে টিকিটটা আমি কিনে দিলাম, সমস্যা নেই, বন্ধু তো আসছে ঘুরতে। তো সেখানে যখন যাই ভাইয়া গিয়ে দেখি যে আমার মানি ব্যাগে কোনো টাকা নাই। তো আমি পরে বলতেছি যে মানে ওই ফ্রেন্ডকে, মানে বাসে যখন উঠছি ভাই, ঠিক আছে, এয়ারপোর্ট নামার পর আমি বলতেছি যে দেখো ভাই আমার কাছে টাকা নাই, মনে টাকা ভুলে বাসে খাবার সাথে। তো পরে উই ফ্রেন্ড আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি টাকা দিচ্ছি। তো ও যখন মানি ব্যাগ থেকে টাকা বের করে উই ফ্রেন্ড আমার নজর পড়ে, আমি আমার কাছে যদি কোনো বড় নোট থাকে যেমন এক হাজার টাকা বা দুই হাজার টাকা, এই নোটে থাকলে ভাই আমি সবসময় নোটের মধ্যে আমার একটা সাইন দিয়ে রাখি অ্যাপ।
আচ্ছা।
তো আমি উনি সাইনটা ভাই লক্ষ্য করছি, ও হয়তো বা খেয়াল করে নেই,
ও তো জানতো না যে আপনি এই ধরনের আঁকি বুকি করেন টাকার উপরে।
হ্যাঁ। তো ভাই ও যখন এটা বের করে আমি ওই সাইনটা দেখার পর একটু হতভম্ব হয়ে যাই যে আমার বন্ধু এই কাজটা করতে পারলো।
তারপরে আপনি কি করেছিলেন?
তখন আমি ওকে কিছু বলি নাই যে দেখো ভাই তুমি এই কাজটা কেন, বা এরকম কিছু বলি, কারণ ভাই ও হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, ওকে যদি এই জিনিসটা আমি
তখন বন্ধুত্ব নষ্ট হয়ে যায়
তাহলে, আর তাছাড়া ও তো কষ্ট পাবে, ও যে এত দূর থেকে যে বন্ধুর সাথে দেখা করার জন্য কষ্ট হয়, আমার কষ্টটা কোনো বড় কথা না, কিন্তু ও যে এই কাজটা করলো এটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে।
আপনি কি এখন পর্যন্ত তার সাথে এটা শেয়ার করেছেন?
না ভাই, এই পর্যন্ত আমি শেয়ার করি, তবে হ্যাঁ আমি বলছি যে দেখো ভাই আমার টাকাটা মনে হয় মানে আমি দুশ্চারি করে বলছি দেখ ভাই আমি টাকাটা হারাই গেছে তোর মতো অবস্থা, এরকম তুমি বলে হারাই গেছে কথা, কিন্তু ওই কথা তখন শেয়ার করি।
তার সাথে আপনার বন্ধুত্ব আগের মতনই আছে?
হ্যাঁ আগের মতনই আছে, কিন্তু তার সাথে যে এই যে সব অনেক গভীরে চলে গেছিল বন্ধুত্বটা অনেক গভীরে, তো সেখান থেকে আমি ধীরে 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 বাহিরে আসার চেষ্টা করছি।
সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো আপনি আপনার বন্ধুর সামনে একটা কিছু রেখে যাওয়ার মতনও ভরসা করতে পারবেন না আর কোনদিনও,
একদমই না, একদমই না, একটা কাগজের তার সাথে রাখার ভরসা আমি করতে পারবো।
বন্ধুত্ব একদম শেষ হয়ে গেছে ওই একটা ঘটনা দিয়ে, মাত্র এক থেকে দেড় হাজার টাকার বিনিময়ে, তাই না?
এক থেকে দেড় হাজার টাকা বড় কথা না, তাই বড় কথা হচ্ছে যে ও যদি একান্ত ভাবে প্রয়োজন হতো আমাকে বলতো।
সেটাই আমি বলছি যে এখানে টাকাটা বড় ফ্যাক্টর না, মাত্র ওই জন্যই মাত্র বললাম যে মাত্র এক দেড় হাজার টাকা, কিন্তু একটা বন্ধুর কাছ থেকে বন্ধু এভাবে করে নিয়ে নেওয়াটা যে কত কষ্টের সেটা তো বোঝাই যাচ্ছে।
হ্যাঁ ভাই, এটা আসলে মানে কি বলবো আমার সবচেয়ে লাইফের সবচেয়ে কষ্ট একটা ঘটনা।
তবে আমি আপনাকে একটা কথা বলবো যে আপনি হয়তো ইমোশনালি ব্যাপারটাকে দেখছেন, তবে এইরকম বন্ধু যার এরকম ইন্টেনশন হতে পারে তার থেকে আপনার আসলে অনেক বেশি সাবধান থাকা উচিত, তাকে বাসায় রেগুলার বেসিসে নিয়ে আসা নিয়ে যাওয়ার ব্যাপারে আপনার সাবধান হওয়া উচিত। তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। তবে হ্যাঁ, এই ধরনের আচার আচরণ কারোর মধ্যে দেখলে আমার মনে হয় তাদেরকে অ্যাটলিস্ট বাসায় নিয়ে আসাটা বন্ধ করে দেওয়া উচিত।
হ্যাঁ
That's very good. অনেক কেয়ারফুলি বন্ধুত্ব করতে হবে। আসলে এখন পর্যন্ত যে প্রবলেমগুলো শুনছি সেটা আমি যে চিঠিটা পেয়েছি সেটারও ধারে কাছেও যায় না এক একটা প্রবলেম। আরও একটা আমি ফেসবুকে একটা মেসেজ পেয়েছি যেটা পড়ে আমার রীতিমতো মনে হয়েছে যে না আসলেও পরিচিত ছাড়া কারোর সাথে কথা বলবো না। আমার খুব ক্লোজ এক ছোট ভাই, মানে এক সময় খুব বেশি দেখা হতো, এখন আর দেখা হয় না, হঠাৎ করে শুনলাম সেই ছেলেটা 8 মাস জেলে ছিল কারণ তার বন্ধু মাদক বহন করত এবং তার বন্ধুর পকেটে থাকা অবস্থায় একসাথে পুলিশের কাছে তারা ধরা পড়ে এবং সে তার 8 মাস লেগেছে বোঝাতে যে সে আসলে কখনো মাদক ছুঁয়েও দেখেনি, কিন্তু তার বন্ধুর পকেটে যে সব সময় থাকতো এটা সে জানত না কারণ সে বন্ধু সম্পর্কে জানে কম। বুঝতে পারছি। সো বি কেয়ারফুল ব্রাদার, বি কেয়ারফুল হু ইউ আর ফ্রেন্ডস উইথ। অলরাইট, পরে আবার কথা হবে। আচ্ছা, তো আমরা মাত্র অনেক কিছুই জানলাম, একটু আগে তার কাছ থেকে জানলাম যে মাত্র কয়েকটা হাজার টাকা, টাকার অ্যামাউন্ট এখানে বড় ব্যাপার না। এখানে যেটা বলতে চেয়েছে আমাদেরকে ভাই সেটা হচ্ছে যে টাকা আছে এটা শুনে কত কাছের বন্ধুরও মানসিকতা পরিবর্তন হয়ে যায়। আর আপনি হয়তো আপনার ব্যাপারে অনেক কথা খুব বেশি বন্ধু ভেবে বা এটা কোনো ব্যাপার না ভেবে যাকে তাকে বলে বেড়াচ্ছেন, মোট কথা এটা কিন্তু আমাদের উচিত না। এখন যেই অবস্থান চলছে অনেক বুঝে শুনে ব্যাপারগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, আপাতত একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আমি আবারও একটা ফোন কল নিবো নাকি এখনই একটা নিবো, আচ্ছা চেষ্টা করি। কে আছে দেখি, হ্যালো। হ্যালো, কথা বলবেন নাকি শুধু টাকা উঠাবেন বিল?
আসসালামু আলাইকুম, আমি মামুন বলতেছি উত্তরা থেকে।
জি মামুন ভাই বলেন, অনেকক্ষণ কথা বলেন নাই তো ভাবলাম চুপ করে থাকবেন কিনা।
আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারি, ফোনটা আরেকটা ফোনে শুনতেছি আরেকটা ফোনে কল দিচ্ছি।
আচ্ছা আচ্ছা,
বুঝতে পারি।
ওকে জি ভাই বলেন, এই ব্যাপারে কি বলার আছে?
জি আমার একটা তিক্ত অভিজ্ঞতা হচ্ছে যে আমি ঢাকাতে থাকি, উত্তরাতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি।
জি,
তো চাকরি করা অবস্থায় এখানে আসি, আমার একটা গ্রামের ফ্রেন্ড ছিল, সেটা ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে অনেক খেলাধুলা করেছি। তো তাকে আমি, সে এখানে অ্যাডমিশন নিবে একটা ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটিতে, তো তাকে আমি এখানে এনেছি, তাকে রেখেছি প্রায় 3 মাস। বুঝতে চাই না টাকার বিষয়, এখানে একটা লোককে রাখা, থাকা, খাওয়া সম্পূর্ণ কিন্তু আমি 3 মাস তাকে রেখেছি এবং যে ভার্সিটিতে ভর্তি করেছে সেখানে আমার একটা অনেক কাছের পরিচিত অনেক লোক, একটা ভালো লোক ছিল।
আচ্ছা,
তাকে ওইখানে আমি তার 4 বছরের কোর্সে আমি 35% ডিসকাউন্টে তাকে ভর্তি করাইছি।
ওয়াও ম্যান, আপনি তো একটা মানুষের জীবন শুরু করে দিয়েছেন পুরো।
জি, 35% ডিসকাউন্টে, তার সঙ্গে আরো অনেক কোলাপানে ঢুকেছে, তারা কিন্তু ওই তারা কোনো ডিসকাউন্ট পায়, তাকে আমি ডিসকাউন্ট করে দিয়েছি।
আচ্ছা আচ্ছা,
যাই হোক, তারপরে তার সঙ্গে ছোটবেলা থেকে অনেক জিনিস শেয়ার করতাম, আমার পার্সোনাল লাইফের কিছু শেয়ার করতাম, আমার ফ্যামিলির অনেক কিছু শেয়ার করতাম।
আচ্ছা,
তো বিষয় হলো সে এখানে থাকতো, তারপর পড়াশোনা করতো, করার পর চলে গেল, সে নিজের পায়ে এখন নিজে একটা অবস্থানে দাঁড়াইলো, করতেছে। তারপরে একদিন অনেক অন্যদের কাছ থেকে শুনলাম যে সে আমার কিছু বিষয় তাদের কাছে মানে লিক আউট করে দিয়েছে আর কি।
আচ্ছা আচ্ছা, খুব পার্সোনাল কোন বিষয় যেটা আপনি শুধু তাকেই খুব কাছের মানুষ ভেবে বলেছিলেন,
সে এটা লিক আউট করছে, সেটা আমি অন্যদের মাধ্যমে শুনতে পাই, তারপরে ওর সঙ্গে আমি জিজ্ঞেস করি।
আচ্ছা ভাই, আপনি কি অন্য কোনো ভাবে আমাদেরকে উদাহরণ দিয়ে হলেও বলতে পারেন যে কি ধরনের কথা আপনি শেয়ার করেছিলেন? কারণ আমি চাচ্ছিলাম যে কিছু শ্রোতা জানতো যে এই ধরনের কথাগুলো আসলে শেয়ার করতে নাই, জাস্ট যদি এক্সাম্পল হিসেবে বা উপর দিয়েও কিছু একটা বলতে।
ঠিক আছে, বলতেছি যে আমি বলতে চাচ্ছি যে আমাদের ফ্যামিলি মানে আমি আমার হাজবেন্ড এর বিষয় একজন।
আচ্ছা আচ্ছা, এই যথেষ্ট যথেষ্ট, আর কিছু বলতে হবে না, যথেষ্ট।
এখন সে বিষয়গুলো সে লিক করেছে অন্যদের কাছে, তার মাধ্যমে আমি জানতে পেরেছি। তারপরে তাকে আমি জিজ্ঞেস করলাম, এক পর্যায়ে সে অস্বীকার গেল, তারপরে অনেক মানে প্রমাণ দেওয়ার পরে সে জিনিসটা স্বীকার গেছে। যাওয়ার পর এই বিষয়ে তার সঙ্গে একটু আমার কথা কাটাকাটি হয়। তারপরে যে কাজটা সে করেছে, সে আমাদের ওই এলাকার একটা বিরাট একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ।
জি
হ্যাঁ, ওই সে করেছে কি, এই ঘটনাটা পুরোটা লিখে সে গ্রুপে সে মানে পোস্ট করে।
মাই গুডনেস,
তারপরে আমি তো মানে
ভাই আমার ইচ্ছা করতেছে পরে থাপড়া শেষ করে দিই। আপনি কেমনে সহ্য করছেন ভাই? মানে
আমি অনেক নিজেকে কন্ট্রোল করেছি, তো আমি তখন ভেবেছি মানে বিষয়টা থিঙ্ক করেছি যে ওই আমার কোনোদিনই বন্ধু ছিল না, ওই কোনোদিনও বন্ধু ছিল না, বন্ধুদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো মানে থাকার কথা না,
সে শুধু আপনাকে ব্যবহার করে গেছে ভাই।
জি জি জি, আমি তার কম করি, আমার আফসোস হয়, যে তার জন্য আমি এত কিছু করলাম, তারপরেও কিন্তু সে কিন্তু এই কাজগুলা করলো, এই কাজগুলো সে কেন করলো আমার এখন প্রশ্ন হয়। কিন্তু তাকে যে প্রশ্ন করবো, তার সঙ্গে কথা বলতে আমার এখন ঘৃণা হয়,
রুচি হওয়ারই কথা না সেটাই।
এবং তারপরে আমি ওকে বলে দিয়েছি পরে যে কখনো তুই আমার সামনে আসিস, সামনে আসিস না, আমি সহ্য করতে পারবো না।
আসলে সহ্য করা সম্ভব না,
তোর মতো বন্ধুর সে আমার অনেক মানে শত্রু থাকা অনেক ভালো। তুই তুই আমার মানে এই যে একটা কথা আসলো ভাই যে আমি এখনই ইমোশনাল হয়ে গেছি আর কি,
বুঝতে পারছি
কথাটা। আমি আপনার সঙ্গে বলতেছি যে আমি এখনই ইমোশনাল হয়ে গেছে,
আপনাকে
কি বলবো আমি, মানে আমরা এখন গা কাঁপতেছে,
মানে এর চেয়ে কষ্টের কিছু হতে পারে না ভাই। আপনার সাথে যেটা হয়েছে এটা আসলে
তারপর থেকে এক কথায় বলতে কি, আগে সেই হিসাবে আমি আর কাউকে কোনো কথা বলি না, বা আমি আর বিশ্বাসই করি না কাউকে বিশ্বাস। বন্ধু বলতে যে কিছু আছে দুনিয়াতে এটা আমার আর মনে হয় না। অনেক ছোটবেলা থেকে বলতে গেলে বাল্যকাল মানে ন্যাংটাকাল আর কি, এক কথা
একদম ছোটবেলা থেকে আপনারা চিন্তা একজন ব্যাপারটা বুঝতে পেরেছি ভাইয়া। তবে আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাই, যে আপনি তো একটা কথা বললেন না যে আপনি যে যা তার জন্য করেছেন সেটার জন্য আপনি আফসোস করছেন না ভাইয়া, এটার জন্য আপনি আফসোস করবেন না। আপনি যে উদ্দেশ্য নিয়ে করেছেন না, সেই উদ্দেশ্যটা খুব সুন্দর ছিল ভাইয়া। এখন আপনি একজনকে হাতে দিয়েছেন একটা কোদাল, যাতে সে গাছ কেটে কাঠ কেটে খেতে পারে। এখন সে যে খুন করেছে এটা তো আপনার দায়িত্ব নয়, আপনি ওটা নিয়ে খারাপ অনুভব করবেন না। আপনি সৃষ্টিকর্তার হয়ে খুব সুন্দর একটা কাজ করেছেন, সেটার পরিণতিটা আপনি পরবর্তীতে পাবেন। এটা ওটার পরিণতি ছিল না, এটা ওই লোকটা চেনার দরকার ছিল আপনার, এরকম একজন মানুষকে যাতে পরবর্তীতে ভরসা না করেন যার তার উপরে। জাস্ট ওইটার পরীক্ষা ছিল আর কিছু না ভাই।
এটাই এখন আমি আমার একটা মানে শিক্ষা হয়ে গেছে আর কি জীবনে।
Absolutely. Thank you so much, brother, for sharing. Thank you so much. And we are sorry from him. ওকে, সো আমরা আরো একজনের সাথে কথা বললাম এবং মাত্র আমরা আরো বাজে ভাবে জানতে পারলাম যে বন্ধুত্ব থেকে কি হতে পারে। আজকাল এই ফেসবুকের যুগে এই স্ক্রিনশট, এই বাইরে বলে দেওয়া, জানিয়ে দেওয়া, এগুলো খুব বেড়ে গেছে। গতকাল বসে বসে চিন্তা করছিলাম যে আজকে থেকে 100 বছর আগে যখন টেকনোলজি ছিল না, তখন একটা মানুষের সুনাম করা তো দূরে থাক, একটা মানুষের বদনাম করতে হলেও বেগ পেতে হতো। আপনি বলবেন কাকে, একটা কথা কাউকে বলবেন, সেটা আরেক দেশে পৌঁছতে প্রায় মানে 3 মাস লেগে যাবে, 4 মাস লেগে যাবে, বা হয়তো 15 দিনের হাঁটা পথ, বা 30 দিনের পানি পথ, নানান রকম ভাবে আপনাকে খবরটা পৌঁছে দিতে হতো। তাই ওই যুগটা বোধহয় অনেক সুন্দর ছিল, কিন্তু এখন ওই যুগটা নেই। এখন বন্ধুরা অনেক কাছে থেকে অনেক বড় বড় বাঁশ আমাদেরকে প্রদান করে থাকে। আপাতত ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, তারপরে আবারও কথা হবে। স্টে টিউনড উইথ 89.2, ইটস রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo, Recharge Yourself.
Hello one more time and welcome one more time to ABC Radio 89.2 FM and you are listening to ABC Radio, of course, our যাহা বলিব সত্য বলিব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স। আর অলরেডি আমার কাছে ফোন আসছে, বাট ফোন আসার আগে আমি আরো একবার একটু নাম্বারটা বলে নিতে চাই, কারণ অনেক কমপ্লেইন এসেছে আমার নামে যে আমি নাকি বারবার নাম্বারটা বলি না বলে অনেকে কল করতে পারে না। তাই আরো একবার বলছি, 5501190 অথবা 5501870। আপনার যে নাম্বারে ইচ্ছা সেই নাম্বারে আপনি কল করে আপনার কথাগুলো বলতে পারেন। অলরেডি একটা কল আছে, নেওয়ার চেষ্টা করি। হ্যালো,
ওয়ালাইকুম
সালাম ভাইয়া, নামটা
দিদাস, চট্টগ্রাম থেকে।
বলেন ভাইজান, কি অবস্থা, আজকের বিষয় নিয়ে আপনার কি বলার আছে? লাইনটা কেটে গেছে কোনো এক কারণে, আমি বুঝলাম না কেন। তবে আপনি চাইলে আবারও কল করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে আমরা কথা বলছিলাম বন্ধুত্ব নিয়ে, আসলে যে কার সাথে বন্ধুত্ব করা উচিত, কিভাবে বন্ধুত্ব করা উচিত। একটু আগে যে ঘটনাটা বলছিলাম সেই ঘটনাটা ঘটেছে আমার এলাকার এক ছোট ভাইয়ের সাথে, তার নাম হচ্ছে সাদমান। সাদমানের সাথে আমার সবসময় দেখা হতো না, নিচে গেলে দোকানে হঠাৎ করে হয়তো চা খেতে খেতে দেখা হয়ে যেত, একই এলাকার ছেলে। হঠাৎ করেই তাকে অনেকদিন দেখিনি, আমি ভেবেছি হয়তো দেশের বাইরে পড়াশোনা করতে টরতে চলে গেছে। পরবর্তীতে জানলাম যে সে অন্য এলাকার এক ছেলের সাথে ঘোরাঘুরি করতে গিয়ে প্রচন্ড বাজেভাবে পুলিশের কাছে ধরা খায়। কারণ হচ্ছে তার ওই বন্ধুটির কাছে কোনো একটা মাদকদ্রব্য ছিল, সেটা সাথে সে থাকায় তাকেও একইভাবে সন্দেহ করে ধরে ফেলা হয়েছিল। যাই হোক, আবারও কল আসছে, আবারও একটু দেখি এই ধরনের বিপদে আর কেউ পড়ে আছে কিনা। হ্যালো, হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নামটা?
আমার নাম কাউসার বলছি।
জি ভাইয়া বলুন, আপনার এই ব্যাপারে কি বলার আছে?
আসলে অনুষ্ঠানটা তো আমি শুনতেছি, শোনার পরে আমার মানে মনটা খারাপ হয়ে গেছে আর কি।
আচ্ছা, কি ব্যাপারে বলুন।
হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, আপনি বলতে থাকুন, কোনো সমস্যা নেই।
আমার একটা গার্লফ্রেন্ড ছিল, এটা আমি একটু খোলাভাবেই বলি, সবাই যেন সতর্ক থাকে আর কি। তো ওর সাথে আমার ব্রেকআপ হয় 2014 সালের লাস্ট দিকে আর কি।
আচ্ছা।
ও খুব ওর কিছু দুঃখের কথা আমার কাছে শেয়ার করছিল, আমি সেগুলো সব শোনার পর আমি ওর প্রতি খুব গিয়েছিলাম, দুর্বল ছিলাম।
আচ্ছা।
কারণ আমার ভালোবাসা মানুষটা যদি কষ্টে থাকে তাহলে আমার তো সেখানে একটু কষ্ট বেশি লাগারই কথা।
আসলেই তাই।
তো যাই হোক, ব্রেকআপ হওয়ার পর আমি তাকে অনেক অ্যাডভাইস করছি, অনেক সংশোধন করার চেষ্টা করছি, পারি নাই। তো ওর কিছু স্ক্যান্ডাল ছিল, সেগুলো আমি জানতাম।
আচ্ছা।
আমি কোনোদিন সেগুলো ফ্লাশ করি নাই কারো কাছে। আমি জানতাম যদি এগুলো ফ্লাশ হয় তাহলে তার ক্ষতি হবে, তার যদি বিয়ে হয় তাহলে তার সংসারের ক্ষতি হবে, কিংবা বিয়ে না হয়ে থাকলে তার জন্য অনেক প্রবলেম হবে আর কি।
আচ্ছা।
তো ওর কাছে আমি হয়তো বা দুইবার আমি তিনটা বিষয় আমি তার কাছ থেকে হেল্প চাইছিলাম। একবার আমার কিছু লোন দরকার ছিল সেটা, আর একবার তাকে আমি বলেছিলাম যে আমি এখন খুব ইয়ের মধ্যে আসি, আব্বু অসুস্থ, আমার কিছু অ্যাডভাইস দরকার, তুমি জাস্ট আমাকে পরামর্শগুলো দিবা, তোমার ফোনটা একটু খোলা রেখো, আমার যখনই কোনো অ্যাডভাইস দরকার হবে একটু পরামর্শটা দিও অন্তত।
আচ্ছা, মানে একটা মানসিক সঙ্গ চেয়েছিলেন আর কি।
হ্যাঁ, মানসিক মানে অর্থাৎ হয় না, মানুষ অনেক সময়
অবশ্যই
হয়ে যায়, সেই জিনিসটা আমি তার কাছ থেকে গিয়েছিলাম।
জি।
আর রিলেশনটা যখন আমার ভালো অবস্থায় ছিল তখন আমি তাকে বলেছিলাম তুমি অনেক ভালো একটা মানুষ দেখে তুমি বিয়ে করো, স্যাক্রিফাইসটা প্রথম থেকে আমি করছিলাম ওর জন্য আর কি। যাই হোক, সবকিছু আমি তাকে ইমেইলের মাধ্যমে শেয়ার করতাম, আমার নাম্বার টাম্বার ব্লক করে দিয়েছিল। আমি মেয়েটির নামটা শুধু বলতে চাই, নামটা হচ্ছে ওর সোহানা, বলবো এবারে আমি কিছু বলতে যাচ্ছি না। ও হ্যাকার ছিল, ও আমার ফোন থেকে আমার বন্ধু বান্ধব সবাইকে সে হ্যাক করে, সবাইকে সে কনভিন্স করেছে, কনভিন্স করে আমার যত ব্যবসায়িক কাজকর্ম ছিল সবগুলো সে হাতায় নেয় এবং আমার অনেক টাকার সে ক্ষয়ক্ষতি করে, প্রায় অ্যারাউন্ড 5 থেকে 7 crore টাকার মতো।
মাই গুডনেস, 5 থেকে 7 কোটি টাকা সে হ্যাকিং এর মাধ্যমে মানুষকে কনভিন্স করে আপনার সার্কেল থেকে উঠিয়ে নেয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমার যে ব্যবসায়িক মহলে তাদের কাছে আমাকে পরিচিত ছিল সবার কাছে সে আমাকে কালার করে দেয়। তো সে আমি প্রথমে বুঝতে পারিনি, প্রথমে সে আমাকে খুব ইনফ্লুয়েন্স করত ব্যবসায়ীদের মাধ্যমে, তো আমি বুঝতাম যে হয়তো সে আমাকে ইনডাইরেক্টলি হেল্প করছে, কিন্তু সে আসলে আমাকে ইউজ করছে আর কি,
টু কালেক্ট দ্য ইনফরমেশন
ইনফরমেশন এভরিথিং। মানে আমি কোন একটা জিনিস আমি করে নিয়ে আসছি, গুছাই নিয়ে আসছি, সেইটা আমি আমার যারা এই টিমের যারা সদস্য ছিল তাদেরকে আমি বলতাম যে তোমরা আমার উপর আস্থা রাখো, জাস্ট কাজটা হওয়ার পরেই আমি তোমাদেরকে ডিস্ট্রিবিউশনটা করে দিই, এবং সবসময় সৎ পথে হালাল পথে আমি রুজিগুলা করছি। তো ওগুলা করতো কি, ও আমাকে বাদ দিয়ে ওদের মাধ্যমে ডিস্ট্রিবিউশনটা ওর মতো করে ফেলতো, আমি এগুলো যখন পরে বুঝতে পারতাম আমি ক্ষমা করে দিতাম, বললাম না থাক আলহামদুলিল্লাহ, যা আল্লাহ যা রাখতে পারবেন।
আচ্ছা।
এরপর আমি আর একটা রিলেশনে আমি জড়িয়ে যাই বলতে কথা বলা হয়নি, তো আমি একদিন ওই মেয়েটা যাকে আমি পছন্দ করতাম তাকে আমি স্বপ্ন দিকে দেখি, তো ওর বাবাকে আমি অলরেডি বিয়ের প্রস্তাব দিয়ে দিই। তারপরে সে ওর বাবার নাম্বারটা সে ওই হ্যাকিং এর মাধ্যমে জানতে পারে, এবং আমি সেখানে বিয়ে প্রস্তাব দিছি, জানার পরে সে ওখানে যে আমার নাম উলট পালট কথাবার্তা বলে, ওনার বাবা আমার আমার নাম্বার টাম্বার ব্লক করে দেয়, ওইখান থেকে এসে আমার বিয়েটাও ব্লক করে দেয়
অন্য একটি মেয়ের সাথে। আপনার বিয়ে হওয়ার কথা ছিল সেটা পর্যন্ত সে বন্ধ করে,
সোয়ানা ওই বিয়েটা আমার ব্লক করে দেয়।
জি।
এরপরে সে আমাকে আর্থিক ভাবে দুর্বল করতে করতে হয়তো বা সে আমাকে পেতে চাইছিল এইভাবে, হয়তো বা খুব নোংরা ভাবে আর কি। হ্যাঁ,
আসলে কি সে আপনাকে পেতে চেয়েছিল? তার কিছু মানে কার্যকলাপে মনে হচ্ছিল যে আপনাকে কষ্ট দেওয়াটাই বা আপনাকে আপনার পতন ঘটানোটাই তার মূল ইচ্ছা ছিল, এরকম মনে হচ্ছিল
না? আমার ওর সাথে যখন আমার রিলেশনটা বিল্ড আপ হয় প্রথমে, ও আমাকে ফোন করতো, আমি তাকে ফাঁক করতাম যে আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না, যদিও তুমি আমার ফ্রেন্ডের মানে পরিচিত, মেয়েদেরকে আমি অ্যালাউ করি না, কিন্তু সে অনেক সময় ফোন দিতে দিতে পরে আমি একটু বিরক্ত হয়ে তখন আব্বু আমার স্ট্রোক করতে তখন আমি একটু লোনলি ফিল করছিলাম। তো ওই সময় ইয়েটা আমার আমি যোগাযোগ ডিসকানেক্ট করে আমি শুধু এখন ফ্যামিলি মেম্বার আছে একটা যারা আছে তাদের নিয়ে আমি আছি আর কি।
আর আপনার বিজনেস?
বিজনেস তো সব গেছে আর কি। এখন কথা হচ্ছে যে আসলে ওর ইয়ে ছিল, ব্রোকেন ফ্যামিলি মেয়ে ছিল, তো ওর বাবা মা ছোটবেলায় মারা যায় কিংবা হয়তো ছোটবেলায় ওর বাবা মা ও অন্য জায়গায় হাতে তুলে দেয় মালিক পালন করে।
আচ্ছা কাউসার ভাই, আপনার কি মনে হয় এই মানুষটা থেকে আপনি কি সুযোগ পেয়েছিলেন দূরে সরে যাবার, কিন্তু আপনার নিজের ইমোশনাল কারণে সরে যাননি, সেটাকে কি এখন ভুল মনে হয়?
না, ইমোশন তো একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে হেল্প করা। আর একটা মানুষ যখনই বিপদে পড়বে তাকে আপনি বিভিন্ন ভাবে হেল্প করতে পারেন। আপনি তাকে সাইকোলজিক্যালি হেল্প করতে পারেন, ফিনান্সিয়ালি হেল্প করতে পারেন। তার বিপদ আপনি আপনি সে যখন থাকলো হসপিটালে ভর্তি হইলো তাকে আপনি সেবা যত্ন করতে পারেন। অনেক ওয়ে আছে হেল্প করার। হ্যাঁ, ওকে আমি হেল্প করছি। হ্যাঁ, এই আর কি। ওকে আমার আমি নিজেই আমার তিন চারটা ফ্রেন্ডকে আমি বলেছি আমার দেখাশোনা 11 বছরের পরিস্থিতি তুমি বিয়ে করো, এর চেয়ে আমি আর কি স্যাক্রিফাইস করতে পারি?
সম্ভব না এর চেয়ে বেশি। আপনি যেটা বলছেন সেটা শুনতেই অবিশ্বাস্য মনে হচ্ছে, তারপরে আপনি এই কাজটা পর্যন্ত করেছেন এবং আপনার সাথে হয়েছে ঠিক তার উল্টোটা। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ। এবং আরেকটা মানে সবচেয়ে দুঃখজনক বিষয়, আমাকে যে সমস্ত মেয়েরা পছন্দ করত যারা আমাকে বিয়ে করতে আর দায়িত্ব, হ্যাঁ, ওদেরকে সে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইলিং করে তাদেরকে অনৈতিক পন্থায় নিয়ে গেছে আর কি। এটা আমি সংক্ষেপে বললাম, যাদের বুঝার বুঝে নিবেন। তো আমার কথা হচ্ছে সে একটা সে নিজে ড্রিঙ্ক করত, মদ্যপান করত। তো এখন অন্যান্য মেয়েদেরকেও সে যেরকম বিপথে নিয়ে যাচ্ছে, এটা তো ক্ষতিকর একটা বিষয়
না? সে যদি অপ্রাপ্ত বয়স্ক কাউকে নিয়ে যে থাকে সেরকম জগতে তাহলে সেটা অবশ্যই অপরাধ, কিন্তু প্রাপ্ত বয়স্ক কাউকে আসলে কি নিয়ে যাওয়া সম্ভব তার যদি নিজের আসলে ইচ্ছা না থাকে?
না, ও তো সাইকো টাইপের মেয়ে, তো ওরা মানে মনে করেন ওর তো টেকনোলজিতে অনেক অভিজ্ঞতা, টেকনোলজিতে ওর খুবই আর কি। যেমন আপনি একটা ছবি, আমরা একটা আগের কথাই বলি, ফেসবুকের আগের কথাই, আমরা যদি একটা সিনেমার পোস্টার দেখতাম তাহলে আমরা অনেকক্ষণ তাকিয়ে থাকতাম এই নায়ক এই নায়িকা এই নাম এই ছবি। ঠিক ফেসবুকটা কিংবা ইলেকট্রনিক্সটা সেইরকম মানে একটা এজ এ ভাইরাস। হ্যাঁ, এখানে আপনি যে কোনো একটা ছবি দেখে যে কোনো একটা লেখা দেখে আপনি কখন মোটিভেটেড হয়ে যাবেন আপনি নিজেও জানেন না। আমি ওর যন্ত্রণা আমার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করছি 2016 সালে। 2018 সালে আমি আমার ফোন গুলা সব বন্ধ করে দিই এই আর কি। তো এখন সবাই অ্যালার্মিং হন, বন্ধুত্ব করেন কিন্তু সে মদ্যপান কিনা মদ্যপান করে কিনা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রোকেন ফ্যামিলির কোন ছেলে মেয়ের সাথে এই ধরনের রিলেশন কিংবা কোন ধরনের ইয়ে করতে আপনারা সবাই সাবধান থাকবেন। আর যারা মাদকদ্রব্য সেবন করে ছেলে হোক মেয়ে হোক তাদের থেকে অসম্ভব দূরত্ব বজায় রাখবেন। হ্যাঁ, আপনি তাকে হেল্প করবেন সাইকোলজিক্যালি যে এই জিনিসটা ভালো না, তুমি এই জিনিসটা এইভাবে করো না, তুমি এইভাবে রিহ্যাব করো, কিংবা তুমি বিভিন্ন ধরনের রাস্তা আছে না ওকে সেভাবে পরামর্শ দিয়ে তাকে হেল্প করে সে যদি রিকভার করতে পারে কিংবা সে যদি এটা পালন করে তাহলে ওয়েলিং গুড, না করে সেটা তার ব্যাপার।
অ্যাবসলুটলি, থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই, থ্যাংক ইউ সো মাচ।
ঠিক আছে, ভালো থাকবেন। আমি একটু খুব কঠিন সময় পার করছি আমার জীবনে।
আমরা আছি আপনার সাথে, আপনি চিন্তা করবেন না। বৃহস্পতিবার রাত 1টায়, বুধবার রাত 1টায় আপনি অবশ্যই শো শুনবেন, আপনার প্রতি আমার অনুরোধ।
আমি শুনি, আমি আপনার ভক্ত, রাজীব ভাইয়ের ভক্ত। তারপরে আপনার এগিয়ে ছিল না আপনাদের
রবি ভাই।
হ্যাঁ, আমি তিনজনের পরে আমি খুব ভক্ত আপনাদের। হ্যাঁ,
থ্যাংক ইউ সো মাচ।
আপনারা পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আপনারা উল্লেখ করবেন
অবশ্যই,
তারা ইয়ে হয় আর কি।
অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
আর রেডিওটা একটা হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম, আমি যারা তরুণ তরুণ আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
জি, আমার মনে হয় লাইনটা কেটে গেছে কোনোভাবে। আই এম সো সরি, বাট কাউসার ভাইয়ের সাথে কথা বলে আমরা যা বুঝতে পারলাম, বন্ধুত্ব করার আগে কতটুকু চিন্তা করতে হবে, রাইট? প্লিজ আপনারা যদি শুনে থাকেন অনুষ্ঠানটা, দয়া করে অন্তত কাউসার ভাইয়ের কলটা ইগনোর করে যাবেন না। আপনারা হয়তো জানেন অলরেডি আপনাদের জীবনে এমন কিছু ঘটছে, যদি ঘটতে থাকে সেটা থেকে দূরে সরে আসুন। আমি ফিরে আসছি রাত ১২টার পর, বিরতি এখন নিতেই হবে, বাট স্টে টিউনড উইথ 89.2 এফএম। বিরতি নিতে হবে মানেই আই উইল বি ব্যাক উইথ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবো।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo, recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo, recharge yourself.
সময় এখন রাত ১২টার চেয়ে অনেক বেশি, একটু বেশি আর কি, আর এখনো চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যা বলিব সত্য বলিব। বন্ধুত্ব, ভরসা, বন্ধুত্ব থেকে বিড়ম্বনা নিয়ে কথা হচ্ছিল, আর অলরেডি আমার কাছে দুটো ফোন কল পেন্ডিং, আমি একটা নেবার চেষ্টা করি। হ্যালো, হ্যাঁ বলছি, আপনার নামটা?
নামটা মিতা, আমি চট্টগ্রাম থেকে বলতেছি।
হ্যাঁ, চট্টগ্রাম থেকে মিতা, তুমি বলো আজকের বিষয় নিয়ে তোমার কি বলার আছে।
বড় একটা দোকাবাজের পাল্লায় পড়ছিলাম, তো এই জন্য আপনি যদি ডিটেলস একটু শুনেন তাহলে আমার জন্য ভালো হয় এবং সেটা থেকে মানে শিক্ষা নিতে পারবে মনে করি।
ঠিক আছে, তাহলে আপনি শুরু করুন, আমি ডিটেলস এ শুনবো, কিন্তু দয়া করে এক্সেস ডিটেলস এ যাবেন না, মূল ঘটনায় তাড়াতাড়ি যাবেন, বলুন।
আচ্ছা, ঠিক আছে। তো আমি একদম ছোটবেলা থেকে কোন খেলাধুলাতে অংশ নেওয়া বা কোন শখ একটা, তো আমি ২০০৭ এনপিডি যে সময় আগুন ধরেছিল ঠিক এক মাস আগে ওনাদের একটা প্রোগ্রামে আমি অংশ নিয়েছিলাম, তো ওইখানে আমি বিজয়ী হয়ে একটা ওনাদের লোগো সহ মক পেয়েছিলাম। তো এটা আমাদের তখন তো এত প্রযুক্তি গিয়া ছিল না, আপনার তো ওই ডাক যুগে আসতো, ডাক যুগে প্রায় অনেকদিন তারা আসছিল, আসার পরে আমার আসল নামটা আসলে আমার ফ্যামিলি ছাড়া আর কেউ জানে না আমার এলাকার। তো যখন আসল নামটা বলতেছিল তখন কেউ চিনতেছে না, যখন আমার আব্দুল নাম বলতো তখন চিনতেছে, বলতেছে ও ও এত বড় একটা ঢাকা থেকে পুরস্কার পাইছে, মানে এলাকায় চড়েই গেছে এটা কথাটা। তো এরপরে কি করছে, আমি ২০০৭ আমার বিয়ে হয় আগস্টে, বিয়ে হওয়ার পরে আমি ওই মগটা আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেছি, তো সবাই এখানে জিজ্ঞেস করতো এটা কি এইভাবে পেলা তুমি, বলছে সবাই মানে খুব আনন্দিত, মানে সবাই উৎসাহ দিত এটার ব্যাপারে। এরপরে দুর্ভাগ্যতে ভাই আমার ২০১১ আমার আব্বু ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে আমার এই মোটা হওয়ার ওষুধ খাওয়াইছে আমার হাজবেন্ড, তারপর আমি অসুস্থ হয়ে পড়ি। এরপরে আমাদের ফ্যামিলি আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমি ২০১৪ এসে আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই, ডিভোর্স দেওয়ার পরে ভালো হয়ে যাওয়ার পরে আর কি আমি একটা প্রোগ্রাম হয় প্রকৃতি ও জীবন ওইটাতে অংশ নিয়েছিলাম, নেওয়ার পরে আমি ওনাদের ১৫২তম পর্বের বিজয়ী
ছিলাম। আপনি একটু দয়া করে তাড়াতাড়ি করে মূল ঘটনায় আসুন, আপনার বন্ধুত্ব সম্পর্কিত যদি কোন ধোকা আপনার সাথে হয়ে থাকে সেই ঘটনাতে আসুন।
হ্যাঁ হ্যাঁ, সেটাতে আসতেছি। তো এটার পরে কি করছে, আমি আরেকটা টিভি চ্যানেলের নাম নিচ্ছি না, তো ওইটাতেও পার্টিসিপেট করছিলাম কিন্তু আমার দুর্ভাগ্য ছিল আমি পাই নাই সেটাতে। তো ওইখানে জিএনআর সাথে কথা বলতাম, তো ওনার সাথে আমার পরিচয় হওয়ার পরে ওনার সাথে পার্সোনালি আমি অনেক শেয়ার করি আমার কিভাবে ডিভোর্স হলো, তো উনি আমাকে মানে খুব রাত্রে খুব সঙ্গ দিত, যে মানে আমি প্রচুর পরিমাণ ভাইয়া কান্না করতাম যে আমার আব্বুর জন্য আর আমার মেয়ের জন্য একটা কথা বলছিল, আমার মেয়ে আম্মু আমি তো এখন আর কারো কোলে উঠি না, ২০১৩ যখন আমার মেয়েটা আসছে আমাদের বাসায় তখন আমি কোলে যখন নিতে চাইছি বলছে যে আম্মু এখন আমি কারো কোলে উঠি না, এটি আমি সারা রাত কান্না করতাম,
মানে তার কোলে ওঠার ইচ্ছাটাই চলে গেছে ততদিনে।
হ্যাঁ হ্যাঁ, বাবার সাথে থাকতে থাকতে তো এটা চলে গেছে। তো এখন ওই বন্ধুটা আমাকে রাত্রে মানে বিভিন্ন কথা বললো, আমাকে হাসাইতো, মানে আমাকে কান্না করা থেকে বিরত রাখতো। তো এখনো সে আমার বন্ধু, ভালো বন্ধু, কিন্তু ও আসলে রিলেশনে ছিল একটা, তো ওনার বিয়ে হওয়ার কথা চলতেছিল, তো তো আমাকে আর সঙ্গ দিতে পারলো না, এই জন্য ওনার একটা ফ্রেন্ডকে আমার নাম্বারটা দিছিল। দেওয়ার পরে ওর বন্ধুটা আসলে খারাপ ভাবে নিতে, ওরা অনেকজন আমাকে মানে বিরক্ত করত বেশি। তো এক পর্যায়ে আমি ওনাকে বলছি, আপনি আমার থেকে অনুমতি না নিয়ে কেন নাম্বারটা দিলেন?
ও আচ্ছা, এই কাজটা সে আপনার অনুমতি ছাড়াই করেছে?
হ্যাঁ হ্যাঁ। তো বলছে যে সরি বন্ধু, আমি তো বুঝতে পারি নাই ও এত বড় কাণ্ড করবে। তো এরপরে গিয়ে আমি ওকে তো ক্ষমা করে দিছি, উনি আমার এখনো ভালো বন্ধু আছে। ওর পরেও তো এরপরে ওই যে বন্ধু খারাপ গুলো, ওদের থেকে একটা ছেলে নাম্বারটা পাইছে, ওরা মানে আমার সাথে মজা করতেছিল, তো ওই ছেলেটা নাকি ওর এটা দেখে খারাপ লাগছে, বলতেছে মেয়েটাকে সহজ সরল ওকে মানে ঠকাচ্ছে। তো ওই বন্ধুটা আমাকে একটা মেসেজ দিছে, রং নাম্বার যেটা ওইটা আমাকে একটা মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পরে তো আমি যখন আমার ওই সময়টা আমি আমার গ্যাগুলো শেয়ার করতেছিলাম আমার হাজবেন্ডের সাথে, কিভাবে আমার ডিভোর্সটা হইলো
সেটা আপনি কার সাথে শেয়ার করছিলেন?
সেটা আমার ওই প্রথম বন্ধুর সাথে শেয়ার করতেছিলাম এসএমএসের মাধ্যমে। তো শেয়ার করতেছিলাম, ও তো তখন আমাকে মেসেজ দিচ্ছিল বিভিন্ন ভাবে, আমার ঠিক মনে নাই যে মেসেজ গুলো, তো ওইগুলো দিচ্ছিল। আমিও মানে আমার ফ্যামিলির আমার ইমোশনাল ভাবে অনেক কিছু শেয়ার করে ফেলছি। শেয়ার করার পরে এক পর্যায়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে তোমার মেসেজগুলোর উত্তর আমি রাত্রে দিব। তো রাত হওয়ার পরে সে আমাকে মেসেজগুলোর উত্তর দিছে, বলতেছে তুমি যে বললা তোমার পেটে লাঠি দিছে তোমার হাজবেন্ড, সে তোমার পেটে লাঠি দেয় না, সে তার মায়ের গর্ভবতী একটা মহিলার গায়ে পেটে লাঠি দেওয়া মানে তার মায়ের পেটে লাঠি দেওয়ার সমান। তো এই কথাটার সাথে আসলে ওর সাথে আমি ইমোশনালি আসলে মানে খুব পাইছি। তো
আচ্ছা, আমাদের কাছে কিন্তু আর সময় নেই, আপনি কি আপনার ঘটনার শেষ অংশটা বলবেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর সাথে রিলেশন হয়ে যায়, রিলেশন হওয়ার পরে একবার দেখা করতে আসছিল,
তার বিয়ে হওয়ার কথা ছিল আপনি বলছিলেন?
তার না, এটা আরেকটা বলতেছি,
আরেকজনের সাথে, তারই যে আরেক ফ্রেন্ড, তার সাথে আপনার এরকম সম্পর্ক হয়ে যায় যে তার সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার ব্যাপারটাও শেয়ার করেন?
না না, ওইটা না ভাইয়া, বুঝেন নাই। যে বন্ধু গুলো ওইগুলো নিয়ে আমার সাথে দুষ্টমি করতেছিল, এখানে বসে আরেকটা ছেলে নাম্বারটা নিয়েছিল, নিয়ে আমার সাথে মেসেজে কথা বলছিল অনেকদিন, 15-20 দিনের মতো। তো বলার পরে আমাদের মানে নাম্বারে কথা বলতাম, ফেসবুকে কথা শেয়ার করতাম, তো এরকম করতে।
এবং 15-20 দিনের বন্ধুত্বতে আপনি আপনার পারিবারিক যে ঝামেলার কথা সেটা বলে দিয়েছেন তাকে?
হ্যাঁ হ্যাঁ। তো
এটা কেন করলেন?
আসলে আমার ভুল হয়েছে বুঝি আমি সেটা। তো এখন আমি ওর সাথে মানে এমন টেনে পড়ে গেছি ওর, যে আমি ওর সাথে একা দেখা করতে গেছিলাম, দেখা করতে গিয়ে ওর আসল রূপটা দেখলাম, দেখার পরে ফেরত আসলাম, ফেরত আসার পরে আমার ফ্যামিলির অনেক জর্জাপটা গেছে আমার উপর দিয়ে
এটার কারণে।
হ্যাঁ হ্যাঁ। জর্জাপটা যাওয়ার পরেও আমি ওর সাথে রিলেশনটা রাখছিলাম, রিলেশন রাখার পরে এখন সে আমার সব কল ব্যাকআপ ইয়া করে দিছে, ব্ল্যাকলিস্টে ফেলে দিছে। আমি তার সাথে এখন কন্ট্যাক্ট করার ইচ্ছাই রাখি না, যে মানুষ আমার এত ক্ষতি করছে, মানে আমি ইশারা আঙ্গিক।
তার আসল রূপ দেখেছেন বলতে আপনি কি বোঝাচ্ছেন? আসলে আসল রূপ
আসলে একটা খুব নেগেটিভ।
সে কি আপনাকে আপনার কাছ থেকে কি সে ফিজিক্যাল কোনো আনন্দ নিতে চেয়েছিল? আচ্ছা বুঝতে পেরেছি। এটা জানার পরে আপনি কেন রিলেশন রাখলেন? আপনি কেন তাকে ব্ল্যাকলিস্টে ফেললেন না?
আমি আসলে ওর বিয়ের দিছিল, যে কারণে ও আসলে ওর মা আসলে ওর বাবা আরেকটা বিয়ে করার কারণে ওর মায়ও আরেকটা বিয়ে করে ফেলছে।
সেটা তার পার্সোনাল ব্যাপার, যাই হোক সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, আবারও কথা হবে আপনার সাথে পরে। ওকে, সো আমরা একটু আগে যেই ঘটনাটা আসলে শুনলাম সেই ঘটনাটা উনি একেবারেই গুছিয়ে বলতে পারেননি এবং অনেকগুলো সময় নিয়েছেন আমাদের, কিন্তু মূলত যে জিনিসটা বের হয়ে আসলো যে মাত্র 15-20 দিনের বন্ধুত্বে যখন আপনি একজনের কাছে সবকিছু শেয়ার করবেন তখন কিন্তু আসলে এই ধরনের বিপদে আপনাকে ফেলেছেন আপনি স্বয়ং নিজে। আমার মনে হয় বেশিরভাগ মানুষই এই কাজটা করবে না যেটা মিতা করেছে, কিন্তু কেউ যদি করতে থাকেন বা করে ফেলে থাকেন তাহলে আপনাদেরকে বলছি যে আপনারা প্রচন্ড বোকা, এই বোকামিটা করবেন না, অন্তত এই বোকামিটা করবেন না। আপনি যাকে অনেকদিন ধরে চেনেন তাকেও কিছু একটা বলার আগে চিন্তা করবেন না। সেখানে 15-20 দিনের ওভার ফোন বা ফেসবুকের ফ্রেন্ডশিপের মতন ফালতু ফ্রেন্ডশিপ এভাবে যদি ব্যাপারটা আগায় তাহলে খুবই বাজে হয়ে যাবে ব্যাপারটা। আপনার সবসময় বুঝতে হবে আপনাকে যখন কেউ একজন একটা বন্ধুত্ব করতে আসে তখন কিন্তু সেটার একটা লাইন লেংথ থাকে, একটা জায়গা থাকে। হয়তো সে আপনার সাথে একই জায়গায় কাজ করে, না হয় সে আপনার সাথে একই জায়গায় পড়াশোনা করে, না হয় একই এলাকায় থাকে, না হয় আপনার কোনো আত্মীয়র মাধ্যমে, না হয় কোনো না কোনো একটা মাধ্যমে হুট করে এসে কিন্তু একটা বন্ধুত্ব হয়ে যায় না, তাই না? আর সেই বন্ধুত্বটাকে যদি এত গভীরভাবে নিয়ে নিজের পার্সোনাল কথা বলে দিতে হয় তাহলে আমি বলবো যে না, আপনি আসলেও ব্যক্তিত্বহীন এবং আপনার প্রচন্ড বোকামি আছে আপনার মধ্যে। আরো একটা কল আসছে ইতিমধ্যে, আমি নেওয়ার চেষ্টা করি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ভাইয়া নামটা?
আব্দুল সামাদ থেকে বলতেছিলাম, ফরিদপুর থেকে।
আরে ভাই সামাদ ভাই, কেমন আছেন বলেন?
এই তো ভাইয়া ভালো আছি। ফার্স্ট টাইম মানে শেষের দিকে আসে কলটা পাওয়া আর কি। আমি ভাইয়া বাজারে ছিলাম এতক্ষণ।
আচ্ছা আচ্ছা।
ক্লাসিকটা
আপনি বলুন যে বন্ধুত্ব বিষয়ে, বন্ধুত্ব করতে গিয়ে কখনো বিপদে পড়েছেন নাকি বা বন্ধুর কারণে কোনো বিড়ম্বনায় পড়েছেন কিনা?
আসলে ভাইয়া বন্ধুর কথা বলতে গেলে আসলে অনেক ডিটেলস বলতে হয়, এত সময় নেই তো আসলে হাতে। রেডিও পরিবারের পক্ষ থেকে তাহলে আমি তোকে একটা কথা বলি, সেটা হচ্ছে বিপদ আপদে কখনো পড়িনি কিন্তু বন্ধুর কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। সেটা হচ্ছে যে সারা জীবন যদিও নিজের জীবনটাও যদি বিলিয়ে দিই তাহলে মনে করেন দিনটা শুধু হবে না মনে হয়।
আচ্ছা,
এরকম আমার একটা বন্ধু আছে, তাকে আমি প্রচন্ড আকারে ভালোবাসি। আমি কখনো বন্ধুদের কাছ থেকে কখনো আমি বিলম্ব পড়িনি। আমরা মনে করেন যে আপনি রোড দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? রোড দিয়ে যাওয়ার পরে চারটা জিনিস পড়ে আছে, চারটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে চারটা জিনিস পড়ে আছে, সেটা হচ্ছে একটা শিশু, একটা মানি ব্যাগ, আর একটা মোবাইল, আর একটা মেয়ে মানুষ।
আচ্ছা,
ঠিক আছে। আমরা যখন দেখতেছি চারটা জিনিস পড়ে আছে তখন আমরা ওখান থেকে কোন জিনিসটা ফলো করতে পারি, মানে কোন জিনিসটা উঠাতে পারি এখন ওখান থেকে, একটু জিজ্ঞেস বলবেন।
ভাইয়া প্রশ্নটা অনেক দিক থেকে আসছে, অনেক দিক থেকে আসছে। আপনি কি শুধুমাত্র আমাকে ব্যক্তিগত ভাবে প্রশ্নটা করছেন?
জি, মানে আপনার ক্ষেত্রেই আমি প্রশ্নটার অ্যান্সার চাচ্ছিলাম।
ও, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো ওই মেয়ে মানুষটা যদি ওই বাচ্চাটার মা হয় তাহলে আমি কোনো কিছুই না তুলে এড়িয়ে চলে যাব, আর যদি শিশুটা একা হয় তাহলে চেষ্টা করব শিশুটাকে উঠিয়ে নিয়ে কোনো এক সাইডে রাস্তায় রেখে বা তার বাবা মাকে খোঁজার একটা বিন্দু মাত্র চেষ্টা করে সেটা যদি না পারি তাকে আশেপাশে কোনো একটা সেফ জায়গায় রেখে চলে যাওয়ার চেষ্টা করব।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এই জানার জন্যই আপনাকে, মানে আমি বাড়তি প্রশ্নটা করলাম। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ।
তবে তবে সামাদ ভাই, আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি এই প্রশ্নটা যখন কাউকে করবেন যে কোনো বুদ্ধিমান মানুষ এটা করার ইচ্ছা না থাকলেও এই উত্তরটাই দেবে, মনে রাখবেন, ঠিক আছে?
থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। ওকে
ওকে, ইন দ্য মিন টাইম আরো একটা কল আসছে, আমরা এই কলটা একটু নেওয়ার চেষ্টা করছি। হ্যালো,
পায়েল বলছিলাম ঢাকা থেকে।
হ্যাঁ পায়েল, বলুন আজকের বিষয় নিয়ে আপনার কি বলার আছে?
আমি আমার আসলে বন্ধু নিয়ে আমি খুব লাকি, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আসলে বিষয়টা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের মতো, আমি বন্ধু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে পারে, আবার বন্ধু আমার জন্য অনেক ভালো কিছুও নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে আমার তারপরও কিছু সাবধান থাকা উচিত, যেমন আমার অন্ধভাবে পথ চলা উচিত না, ঠিক তেমনি অন্ধভাবে বিশ্বাসও করা উচিত না।
আসলেই
কিন্তু তারপরে যদি আমার সাথে কিছু হয়ে যায় সেক্ষেত্রে এটা আসলে আমার ভাগ্য। তবে এখানে তো আমার মধ্যে থাকে যে আমার কোনো দোষ ছিল না, আমি সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করেছি।
এই সর্বোচ্চ সাবধানতা বলতে পায়েল আপনি কি ধরনের সাবধানতা বোঝাচ্ছেন, একটু যদি ডিটেইলে বলতেন তাহলে হয়তো অনেকে বুঝতে পারত।
সাবধানতা বলতে প্রথমে হচ্ছে আমি আমার ক্ষেত্রে যেটা করি, আমি কখনো কোনো একটা কমন গ্রাউন্ড না থাকলে, বা ধরেন আমার অফিসে কলিগ, আমার স্কুল ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড, বা কোনো একটা অ্যাসোসিয়েশনের যেটা খুব রেনাউন্ড, মানে
সামহাও আপনার সাথে আগে একটা লিংক থাকতে হবে, তারপরে আপনি বন্ধুত্বের দিকে আগাবেন।
জি,
ইটস আ পারফেক্ট ওয়ে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। তারপর
আরেকটা বিষয় থাকতে পারে, যেমন আমি আমার উইকনেস বলার বিষয়ে, বা আমার পাস্ট বলা নিয়ে, বা আমার পার্সোনাল লাইফ বলা নিয়ে আমি তখনই বলি যখন অন্য মানুষটা আমার সাথে শেয়ার করে, আদারওয়াইজ আমি বলি না। এবং সেক্ষেত্রে সেই জিনিসটা যেটা বলছেন উনি বা সেই জিনিসটা আসলে সত্য কিনা, মানে আমি তাকে বিশ্বাস করতে পারি কিনা সেটা আগে আমি যাচাই করি। আমি শুরুতেই আসলে খুব বেশি ক্লোজ হয়ে যাই না। আরেকটা বিষয় হচ্ছে যে সময় একটা বড় পরীক্ষা আমাদের জন্য, সময় এমন একটা, তো ফ্রেন্ডশিপে কিছু সময় দিতে হয়, বন্ধুত্বে কিছু সময় দিতে হয়, এবং আমি বন্ধুত্বটাকে আসলে ভালোবাসা বা বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওই জায়গা থেকে আলাদা রাখছি। বন্ধুত্ব হচ্ছে শুধুই বন্ধুত্ব আমি বোঝাচ্ছি।
ওকে, আপনি বলতে চাচ্ছেন যে বন্ধুত্বে তার মানে হচ্ছে আমরা যখন একটা রিলেশনশিপ বা অ্যাফেয়ারে যাব তখন আমরা যে ধরনের ব্যাপারগুলো একে একজন আরেকজনের সাথে শেয়ার করি, হয়তো ফ্যামিলির কিছু ব্যাপার বা খুব বেশি পার্সোনাল কিছু ব্যাপার বা নিজের ব্যক্তিগত কিছু ব্যাপারগুলো যখন আমরা শেয়ার করি সেগুলো তাও চলে, কিন্তু বন্ধুত্বের মধ্যে সবসময় একটা লিমিটেশন থাকা উচিত।
না, লিমিটেশন বলছি না, আমি বলছি যে মানে একটু পরখ করে নেওয়া ভালো, আর রিলেশনশিপের মধ্যেও যে পরখ করে নেওয়া বিষয় নেই আমি সেটা বলছি না, কিন্তু রিলেশনশিপের মধ্যে আমাদের অন্যান্য ফ্যাক্টর কাজ করে, একটা আবেগ কাজ করে, অন্যান্য অনেক কিছু আমরা দেখা যায় বোকা হয়ে যাই,
আদান প্রদান থেকে যেটা শুরু হয় বা কথোপকথন থেকে যেটা শুরু হয়, স্ক্রিনশট, ব্ল্যাকমেইল, অনেক মেয়ে অনেক ছেলে ব্ল্যাকমেইল হচ্ছে, সেটা নিয়ে আমরা নেক্সট এপিসোড করব। তো যাই হোক, ধন্যবাদ পায়েল, আমি আসলে বুঝতে পেরেছি যে আপনি কি বলতে চাইছেন। প্লিজ প্লিজ,
আমরা যাতে কোনো কিছু জেনারেলাইজ করে না ফেলি যে ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়ে বা বাজে বস্তির ছেলে, রাস্তার ছেলে, অমুকের এটা তমুকের সেটা, ওগুলো দিয়ে কখনোই আসলে মানুষকে ডিফাইন করা যায় না। আমার একটা ফ্রেন্ড ছিল যে হচ্ছে আপনার চিন্তাই করে, সিবিট করে, হোয়াট এভার পলিটিক্যাল কথা আমি নাইবা বলি, মানে সে চিন্তাই করে।
তাহলে আপনার ফ্রেন্ড কিভাবে হয়?
সে আমার ফ্রেন্ড হচ্ছে, কারণ সে আমার ভার্সিটি ছিল।
কিন্তু আপনি কখনো তাকে মানা করেননি এই ধরনের কাজ করতে?
আমার মানা করার লেভেলের উপরে সে।
সরি, আপনার?
আমার মানা করার লেভেলের উপরে ছিল সে।
তার মানে তো সে আপনার বন্ধু ছিল না, আপনার লেভেলের উপরের কেউ একজন ছিল। বন্ধু তো সে হয় যাকে আমরা সব বলতে পারি, আই তুই এটা করিস কেন, বা আই তুমি এটা করছো কেন, এটা করো না, এটা খারাপ। যাকে আমি বলতেই পারি না এটা বলার অধিকার যে আমাকে দেয়নি, সে আমার বন্ধু কিভাবে হয়?
না না না, বললেও আসলে কাজ হবে না, কারণ হচ্ছে লিঙ্কর অনেক দূর, অনেক দূর পর্যন্ত। এটা বললে যে আমি ফেরত আসবে বা আমি বলবো, আমি কথাটা বলার প্রয়োজন মনে করিনি কখনো। আর আমি ওই দূরত্বটাও রেখেছি, কিন্তু ওর বাবা ছিল একজন, ছিলেন একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার।
আচ্ছা, মানে ছেলে কোনো না কোনো ভাবে বিপথে চলে গেছে আর কি।
বিপথে চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি ওই ব্রোকেন ফ্যামিলি বা ওগুলো দেখতে যাই, সেক্ষেত্রে তো এই ছেলে আমার আসলে ভালো বন্ধু হওয়ার যোগ্য, আসলে কি তাই? তো আমরা কেন কাউকে শুধু শুধু অন্যান্য মাপকাঠি দিয়ে দেখবো?
না, এটা সত্যি কথা বলেছেন। তবে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই পায়েল, যেহেতু আমরা এখন অনেয়ারে কথা বলছি, একটা সামাজিক মাধ্যমে অনেকে আমরা একসাথে শুনছি, একসাথে বলছি, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই যে যখন আমরা আমাদের কোনো বন্ধুর মধ্যে বা বন্ধুসুলভ কারো মধ্যে এই ধরনের আনএথিক্যাল কোনো ব্যাপার দেখব, তখন মনে হয় আমরা আর কিছু না হোক তার বন্ধুত্বটা ত্যাগ করতে পারি বা করাই উচিত, যদি আমাদের সেই ক্ষেত্রে কিছু করার না থাকে। আদারওয়াইজ ওর তার অ্যাক্টিভিটির মাধ্যমে যেগুলো হচ্ছে সেইগুলোকে কিন্তু আপনার নীরবভাবে সাপোর্ট দিয়ে যাওয়াই হচ্ছে বলা যায়। আমি বলবো যে আপনি একজন চিন্তায়কারীকে কিছুটা হলেও সাপোর্ট দিয়েছেন, যেটা আমি হলে হয়তো দিতাম না।
আমি
ফেরানোর চেষ্টা করেছিলাম, এটা কিন্তু আমি বলেছিলাম যে প্রথমেই জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি কখনো তাকে মানা করেছেন, আপনি বলেছিলেন মানা করার লেভেলের উপরে।
আমি চিন্তাই বা রাজনীতি ওই জিনিসগুলোর দিকে আমি যাইনি। ও যখন পড়ালেখা ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন তখন আমি ওর ফ্যামিলিতে পর্যন্ত গিয়েছিলাম যে ও যাতে পড়ালেখা করে এবং ওর বোনের সঙ্গে কথা বলে সবকিছু মিলে
অন্যরকম যে আচরণগুলো এই চিন্তাই বা অন্য যেভাবেই হোক সেটা যদি নেগেটিভ কোন আচরণ হয়ে থাকে, নেতিবাচক কিছু হয়ে থাকে, সেটা নিয়ে কি আপনি কখনো তার বাবার সাথে কথা বলেছিলেন যিনি একজন শিক্ষক, যে আপনার ছেলে এই ধরনের পথে চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনা যায় কিভাবে? ওকে, আই থিঙ্ক আমাদের ইদার এটা করা উচিত, আর যদি আমাদের পক্ষে এটা সম্ভব না হয় তাহলে কিন্তু সঙ্গ ত্যাগ করা উচিত। কারণ আমার মনে হয় পায়েল আপনি যে ধরনের মানুষ আপনারই একসময় মনে হবে যে আপনি আসলে একটা চিন্তাইকারীকে সাপোর্ট করেছেন।
সেটা মনে হতে পারে কিন্তু আসলে যোগাযোগটা সেই পরিমাণ নেই, কারণ হচ্ছে এটাও আমি অন এয়ারে দেখে বলতে পারছি না,
মানে
সে একজন মানুষ।
আমি বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ পায়েল, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ভেরি গুড ইনফরমেশন, থ্যাংক ইউ। ওকে, সো আমরা মাত্র আরেকটা ব্যাপার জানলাম যে এই যে এই ঘটনাটা আসলে আসলে কি করা উচিত ছিল পায়েলের। আমি তো বলে দিলাম আমার দৃষ্টিভঙ্গি থেকে যে তার সাথে আপনার বন্ধুত্ব ত্যাগ করা উচিত ছিল। এখন এটা আপনার কাছে সত্য নাও মনে হতে পারে, যদি মিথ্যে মনে হয় ফোন করুন, জানান আমাকে 5501109, তবে আপনার সত্যর সাথে যেন যুক্তি অবশ্যই থাকে। যুক্তিহীন সত্য আর মিথ্যার মধ্যে আসলে কোনো তফাৎ নেই। একটু বিরতি নিতে হবে, বিরতির পরে আবারও আসছি, তারপরে কল করবেন নাম্বারগুলোতে। স্টে টিউনড উইথ 89.2 এফএম, ইটস রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
কথা হচ্ছিল বন্ধু নিয়ে, আর আজকে আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, চলছে রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। প্রায় 12:30 বাজছে আর আমার কাছে অলরেডি দুটো কল আছে, আমি একটা নেবার চেষ্টা করি। হ্যালো,
হ্যাঁ ভাই, কাউসার বলছিলাম।
হ্যাঁ কাউসার ভাই বলেন।
আমি লাইনটা কেটে গিয়েছিলাম।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইনটা কেটে গিয়েছিল, সরি। এমনিতে আমাদের কেটে দিতে হতো অবশ্য, আমাদের বিরতির সময় চলে এসেছিল আর কি।
যেটা আমি লাস্ট বলতে যাচ্ছিলাম যে আপনার বন্ধুত্ব কারো সাথে মানে ফাইনালি একদম ডিপলি বন্ধুত্ব করার আগে আপনার মনে হয় 365 দিন তাকে জাস্টিফাই করা উচিত বিভিন্ন অ্যাঙ্গেলে।
আচ্ছা,
আপনার বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন অ্যাটিটিউড, বিভিন্ন কিছু দিয়ে তারপর আপনার জাস্টিফিকেশনটা কমপ্লিট হওয়ার পরে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব দেখার পরে দেন ফ্রেন্ডশিপটা আপনি কন্টিনিউ করবেন। আদারওয়াইজ এটাকে ভাষা ভাষা রাখলেই বেটার আর কি। এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে এর মধ্যেও আপনার আজকের মানে টপিকটাই একটু নেগেটিভ টাইপের, তো আমি পজিটিভ যেটা বলতে চাচ্ছি, আপনার কেউ ক্ষতি করছে আপনি তাকে ক্ষমা করে দেন। ওখান থেকে যে শিক্ষাটা পাইছেন সেটা আপনি সতর্ক হয়ে পরবর্তীতে আপনি তাকে ওখান থেকে সরে থাকবেন, এক। দুই নম্বর হচ্ছে আপনি যখনই কেউ হেল্প করতে যাচ্ছে কিংবা আপনি কাউকে হেল্প করতে যাচ্ছেন সেটা সতর্কতার সহিত করবেন, এবং মানুষ মানুষের জন্যই, এটাই হচ্ছে মূল কথা। আর যারা দুর্বল মানুষ তারা এই সবলদের সাত ধরেই সামনে গিয়ে যাবে, এটার অ্যানসার আমাদের নকিব ভাইয়ের সেই তাই আমরা শুনে আমরা শিখছি। তো যাই হোক, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কেউ কারোর সহযোগিতা ছাড়া চলতে পারবো না, যেতে পারবো না সামনে আগে।
থ্যাংক ইউ সো মাচ।
তো সবার জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা, যারা লিসনার আছে সবার জন্য শুভকামনা, ধন্যবাদ আলোচনা করার জন্য।
আরো কতগুলো সুন্দর কথা আমাদেরকে কাউসার ভাই মাত্র বললেন যে আসলেই আমাদের হয়তোবা উনি বলেছেন একটা ডেট দিয়েছেন যে 365 দিন আমাদের অন্তত টাইম নেওয়া উচিত। মূল কথা হচ্ছে আমাদের সময় ততক্ষণ পর্যন্ত নেওয়া উচিত যতক্ষণ পর্যন্ত আমরা একটা মানুষকে কিছুটা হলেও চিনে না যাব, আর কিছুটা হলেও একটা মানুষকে না চেনা পর্যন্ত তাকে বন্ধু বা অন্য কোনো কিছু ভেবে নেয়াই আমার মনে হয় কারো জন্যই ভালো হবে না। ইন দ্য মিড টাইম দেয়ার ইজ অ্যানাদার কল উইচ আই ওয়ান্ট টু টেক। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাইয়া, নামটা?
ভাইয়া আমি মোহাম্মদ আজাদ হোসেন বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার, ঢাকা, বাংলাদেশ থেকে।
আচ্ছা, আপনি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট?
জি 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 ভাইয়া, জি
জি। আচ্ছা বলুন ভাইয়া, এই আজকের বিষয় নিয়ে কি বলার আছে?
অ্যাকচুয়ালি আপনাকে ফার্স্ট অফ অল অনেক মানে থ্যাংকস, কারণ এই প্রোগ্রামটা আমার খুব ভালো লাগছে, আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এখানে আসলে আজকে যে টপিক সেটি হচ্ছে যে আসলে বন্ধুত্ব করতে গিয়ে কোন ধরনের নেগেটিভ পজিটিভ যে দিকগুলো সেগুলোর বিষয়টা আসলে
স্পেশালি নেগেটিভ দিকগুলো।
হ্যাঁ হ্যাঁ নেগেটিভ, ইয়েস। তো আসলে ভাই একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, আমি যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট, বেসিক্যালি হচ্ছে যে আমার ক্যাম্পাসের একটা আপু আর কি, হ্যাঁ তো বেসিক্যালি হচ্ছে আমি তাকে সবসময় হেল্প করতাম, বিশেষ করে আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস আর তার হচ্ছে গভর্নমেন্ট পলিটিক্স। তো আমার সাবজেক্টের সাথে তার অনেক কিছু আর কি ম্যাচ ছিল আর কি, অনেক কিছু এই যে আপনার কিছু টাইটেল, হ্যাঁ কিছু ইন্টারনাল আমাদের কোর্স ছিল সেগুলো, তো আমার সবকিছু আমি তাকে হেল্প করতাম, তাকে দিয়ে দিতাম। একটা সময় সে হচ্ছে মানে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে, তখন সে কিন্তু আমার সিনিয়র ছিল 2 বছরের। তো প্রবলেমটা হচ্ছে ভাইয়া যে বিষয়টা আমাদের ওখানে আপনার বড়তলা নামে একটা জায়গা আছে, আপনারা হয়তো অনেকে জানেন, তো সেখানে বড়তলাতে রাজবাড়ি নামে একটা হোটেল আছে, তো ওই হোটেলে একটা মেসিয়ারের একটা ছেলে কাজ করতো আর কি হোটেলে, তার সাথে রিলেশন ছিল, এবং আমি
ওই আপুটার,
হ্যাঁ হ্যাঁ ওই আপুটার, এবং ক্যাম্পাসে যা যখন আমি অ্যাডমিট হই, তার আগে আমি শুনেছিলাম যে বিভিন্ন মানুষের সাথে তার রিলেশন, এবং আমি হচ্ছে 42 ব্যাচ আমাদের ক্যাম্পাসে, 41 এক ভাইয়ের সাথে বাংলা ডিপার্টমেন্টে পড়তেন, ওনার সাথে রিলেশন ছিল।
আচ্ছা আমি আপনাকে আগে একটা কথা বলে দিই, আপনি কিন্তু অলরেডি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতন অসাধারণ একটা ইউনিভার্সিটির নাম নিয়েছেন, তাই না? এবং সেই ইউনিভার্সিটির আপনি নিজে স্টুডেন্ট, রাইট? এবং এই তথ্যগুলো আমার কাছে কিন্তু সম্পূর্ণ অজানা, আপনার এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যাও হতে পারে, আমি বলছি অ্যাজ এন আরজে, একজন উপস্থাপক হিসেবে আমি বলছি, লজিক্যালি যাচ্ছি, আপনি বুঝবেন আমার কথাটা, এবং তারপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই কারণে আপনি ভুল ক্রমেও বাই এনি চান্স কোনোভাবেই ওই ব্যক্তিটির, ওই মেয়েটির নাম নেবেন না, ওকে?
জি
বলুন, বলুন।
তো যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে সে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন ধরনের মদ পান বলেন আর বিভিন্ন ধরনের ড্রিঙ্কস করতো আর কি, আমার কাছে সাজেশন চেয়েছে যে আসলে একটা মানুষকে কিভাবে ভালো পথে ফিরিয়ে আনা যায়।
আমি বললাম ওই ভাইটা,
হ্যাঁ ওই আপুটা আর কি, মানে তার রিলেশনের কথা আমাকে মানে শেয়ার করেছে আর কি। আমি বললাম যে আপনি তাকে টাকাটা দিচ্ছেন, এখন সে সেটা সৎ পথে ব্যবহার করতেছে কিনা এটা আপনি জেনে শুনে দেওয়া উচিত, আর যে একবার মাদকাসক্ত হয়ে পড়ে ডেফিনেটলি তাকে কিন্তু ফিরিয়ে আনাটা এটা সো টাফ হয়ে যায়।
আর
এই ক্ষেত্রে হচ্ছে যে, হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যেটা অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি অনার্স অলরেডি কমপ্লিট করে ফেলছেন, আপনি এমন কাউকে আপনার লাইফ পার্টনার হিসেবে চিন্তা করতে হবে যে আপনার জন্য পজিটিভ হবে এবং আপনার লাইফটাকে যে অন্যভাবে মানে সাজিয়ে নিতে পারবে।
এই
সাজেশন গুলো আমি যখন দেওয়ার পরে তখন কিন্তু সে আমার প্রতি একটু উইক হয়ে পড়ে, হ্যাঁ। আমি বলেছি যে আসলে আমার ফ্যামিলি থেকে বারণ আছে যে কারোর সাথে রিলেশন করা, আর আমি যখন ক্যাম্পাসে আসি তখনই আমার ফ্যামিলি কিংবা আমার অন্যান্য রিলেটিভ যারা আছে তারা বলেছেন যে আসলে এই ধরনের কোনো যেন ঘটনা না ঘটে। তো আমি অনেক অফার পেয়েছি ভাই, অনেক,
কিন্তু তারপরে আপনি কোনো ধরনের কোনো রিলেশনশিপে যাননি?
আমি কখনো কোনো রিলেশনশিপে যাইনি। তো ওই আপুটা যখনই আমাকে বিভিন্ন ভাবে প্রপোজ করে আমি বলেছি যে আসলে কোয়াইট ইম্পসিবল, আমার আসলে যেহেতু কিছু বাইন্ডিংস আছে, তো আপনি আমার সিনিয়র, কারণ আমি আসলে আপনাকে বোনের জায়গা থেকে রেসপেক্ট করতে পারি সর্বোচ্চ। তো উনি বললো যে ভাই বোনের সম্পর্ক এটা তো আর, হ্যাঁ সম্পর্ক যদি রিলেশন না করতে চাও তাহলে বোনের সম্পর্ক তো রাখা যায়, ভাই বোনের সম্পর্ক। তো ভাই বোনের সম্পর্ক রাখতে গিয়ে সে হচ্ছে মানে এমন কিছু অপ্রীতিকর আবৃত্তি করে যেটা আমার পক্ষে রাখা
ছিল
না আর কি, মেনটেন করা পসিবল ছিল না। পরবর্তীতে যেমন আরেকটা ইউনিভার্সিটি, যেহেতু জাহাঙ্গীরনগর আমার ইউনিভার্সিটি, আমি সেটার নাম বলেছি, তো ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছে যে ওনার কিছু সিনিয়র বড় ভাই ছিল, মানে আমার সাথে বিবাহ বন্ধনে সে আবদ্ধ হওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি তো আগে থেকেই তাকে নিষেধ করেছি, সে তাদেরকে কনভিন্স করে তাদেরকে এটা সাংবাদিকদের মাধ্যমে পুরো উঠে আসছে যে তাদেরকে 50,000 টাকা দিয়ে আমি নীলক্ষেত হচ্ছে বই কিনতে যাই, ভাই বই কিনতে যাই, ওখান থেকে আমাকে ওই যে আপনার মনে আছে যে ইউনিভার্সিটির টিচারদের আলাদা বেতন কাঠামোর জন্য কিন্তু একটা আন্দোলন হয়েছে, তো ওই সময় কিন্তু বলতে যে আমরা আজকে ঘুরবো চলো, ওখানে গিয়ে আমাকে একটা হলের ভিতরে বন্দি করে আমার ফোন আমার সবকিছু তারা স্নেশ করে, এবং হ্যাঁ সবকিছু মিলে আমাকে মানে অনেক ধরনের প্রহার করে, হ্যাঁ আমাকে জোর করে আর কি বললো যে ওই মেয়ে বললো যে তোমার সাথে 4 বছরের রিলেশন, তুমি বিয়ের প্রস্তুতি মানে কমিটমেন্ট দিছো এখন কেন করতেছো না? আমি বললাম সত্য কথা, এই ধরনের কোনো কমিটমেন্ট আমার কাছে হয় নাই, যদি আপনাদের মনে কোনো ধরনের মানে কোনো ধরনের সন্দেহ হয় তা আপনারা যেহেতু এখন বিভিন্ন ধরনের বায়োমেট্রিক সিস্টেম আছে, বিভিন্ন ধরনের ডিএনএ, বিভিন্ন ধরনের টেস্ট করা যায়, সেটা করতে পারে। কিন্তু তারা কোন ধরনের আমার কথা না শুনে, আমি একটা পাবলিক ইউনিভার্সিটি হওয়ার পরেও তারা আমাকে জোরপূর্বক আমার উপরে অত্যাচার করে। এবং আমি আমি বলেছি যে আমি কখনোই স্বীকার ইয়ে হবো না, যেহেতু আমি কাউকে কমিটমেন্ট দিই না বা তার সাথে আমার সাথে কোনো ফিজিক্যালি কোনো রিলেশন হয় নাই, তো আমি কেন সেটা মানে স্বীকার করব আর আমি কেন সেটা মেনে নিব। পরে একটা সময় তারা কাজী অফিসে চলে যায়, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি, কারণ কাজী অফিস বন্ধ ছিল, নীলক্ষেতের জ্যামে ছিল। তো সবকিছু মিলিয়ে আর কি আমাকে ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য ভাইয়েরা যখন জানতে পারে যে ভাইয়া আমাকে যখন ওরা হাত পা বেঁধে সবকিছু করলো, পরে আমি বললাম যে ভাইয়া আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আসলে আমি এই ধরনের আমি অমুক সাবজেক্টে পড়ি, আমার টিচারের নাম এই, তারা বিশ্বাস করতে চায় নাই। পরবর্তীতে যখন এসে দেখলো আমার খুব মানে মানে মরণ প্রায় নিশ্চিত এরকম অবস্থা হয়ে গেছে, পরে আমাকে হল অফিসে নিয়ে যায়, নিয়ে যে বিষয়টা সাংবাদিকরা মানে মুখোমুখি হয় এবং সে প্রশ্ন করে, বলছে যে অন্য ইউনিভার্সিটি যেহেতু তার অথরিটি আছে, তার ইউনিভার্সিটি আলাদা, তাহলে এখানে একটা পাবলিক ইউনিভার্সিটি আর একটা পাবলিক ইউনিভার্সিটি জায়গায় কেন এই ধরনের। তো বললো যে আসলে আমি 50,000 টাকা দিয়েছি, তার প্রতি আমি উইক, হ্যাঁ এখন সে কোনোভাবে আর কি আমাকে রাজি হচ্ছে না, কাজে আমি এই কাজটা করতেছি। তা আমার ফাইনালি আমার কথা হচ্ছে আমি যদি সৎ হই, আমি যদি ভালো হই, অবশ্যই সৃষ্টিকর্তা আমাকে সেই একটা বিভিন্ন ধরনের ইয়ে থেকে আমাকে বাঁচিয়ে দিবে, এটা আমার
কোনো সন্দেহ নেই,
হ্যাঁ বিশ্বাস আর কি। এখন আমার কথা হচ্ছে ভাইয়া ফাইনালি আমি যেটা বলবো, আসলে বন্ধুত্ব হোক, ওই যে মানুষ সাল্লাম বলছেন যে বন্ধুত্ব করতে গেলে পাঁচটা বিষয় আগে সবার আগে দেখতে হবে। এক হলো সে সৎ কিনা, সে নামাজ পড়ে কিনা, সে কমিটমেন্ট রাখতে পারবে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। ছেলে হোক মেয়ে হোক, আসলে বন্ধুত্ব এখন বন্ধুত্বের জায়গাটা খুবই আমার মনে হয় ইজি
বিষয়,
খুবই নড়বড় অবস্থা যে এখন সবাই সবার সাথে বন্ধুত্ব করতে পারে, একটা রিক্সাওয়ালা চাইলে একটা ইউনিভার্সিটি মেয়ের সাথে বন্ধুত্ব করতে পারে। আমার মনে হয় বন্ধুত্বের যে জায়গা সেটা আসলে সবাইকে মানে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা উচিত, এবং আসলে কাকে বন্ধুত্ব হিসেবে নেওয়া যায়, কাকে বন্ধু করলে তার লাইফটা ইজিয়েস্ট হবে, সেটা আসলে আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের সবচেয়ে রেসপন্সিবিলিটি জায়গা, যে আমরা আসলে প্রকৃত বন্ধুর মর্যাদা যেন দিতে পারি।
অবশ্যই আমি একটা প্রশ্ন একটু করতে চাই ভাইয়া, আমি একটা প্রশ্ন একটু করতে চাই যে আপনি যে ওনাকে হেল্প করতেন চারটা বছর রেগুলার বেসিসে, তাকে যে হেল্প করতেন, সেই হেল্প করাটার পেছনে আসলে কারণটা কি ছিল, শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু?
আসলে ভাইয়া আমি প্রথমে বলেছি যে আমি তাকে আমার সিনিয়র বোন হিসেবে জানতাম।
কি হিসাবে মানে হঠাৎ করে তাকেই কেন আপনার এরকম কেউ মনে হলো?
আসলে সবাই ভাই বোনের একটা সম্পর্ক, পরবর্তীতে বিভিন্ন সম্পর্কে জড়ায়, কিন্তু আমি মন থেকে তাকে আসলে বোন হিসেবে দেখেছি। আমি কখনোই তাকে মানে
অন্য দৃষ্টিতে বা সে একজন নারী বা একজন সুন্দরী নারী বলে তো আপনি আসলে হেল্প করতে যাননি?
জি না ভাই, আমি একটা মানুষের জায়গাতে এখনো কোনো মানুষ যদি কষ্টে থাকে, এখনো কোনো মানুষ যদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করি, যেহেতু আমরা মানুষ, আমাদের আমাদের একটা মানুষের জন্য জীবন, জীবনের জন্য কাজে
ভাইয়া সব মানুষ শ্রেষ্ঠ জীব না, যারা অন্য মানুষের জন্য আগিয়ে যায় শুধু তারা, বাকি সব মানুষের মতো।
মানুষ যদি কোন মানুষকে হেল্প করতে যায় তাহলে সেটা হিতের বিপরীত হয়।
সেটা হিতের বিপরীত হয় ভাইয়া, এই যে আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা খুব বাজে একটা ঘটনা, তো আমি আপনাকে মানুষ বলবো কিন্তু আপনার সাথে যে এটা করেছে তাকে মানুষ বলবো না। আমি আমার কথাটা বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনি যখন একজনকে সাহায্য করবেন বা হেল্প করেন বা ফ্রেন্ডশিপ করেন, আই'ম সরি লাইনটা কেটে গেছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন কনফার্ম, আপনারা যখনই কাউকে হেল্প করবেন বা কারো বন্ধুত্ব করবেন কারো সাথে, সেই বন্ধুত্বটাকে একটা লেভেলে রাখবেন, কখনো নিজেকে বিলিয়ে দিয়ে বন্ধুত্ব করবেন না। আসলে মূল কথা এটা বলতে চাওয়া হচ্ছে বোধহয় বারবার। এই ছেলেটিও সম্পূর্ণ বন্ধুত্ব সুলভ ভাবেই এগিয়ে গেল, কিন্তু তারপরে পরিণতিটা কিন্তু অন্যরকম হলো, কারণ সে হয়তো বুঝতে পারেনি যে তার দেয়া উপকারগুলো অন্যভাবে অন্য দৃষ্টিতে কেউ একজন অ্যাকসেপ্ট করছে। এটা কিন্তু তাকে বুঝতে হবে যে আমি বন্ধুত্ব হিসেবে যেটা দিচ্ছি সেটা কি আদৌ আরেকজনের কাছে বন্ধুত্ব নাকি ভালোবাসার পর্যায়ে চলে যাচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। বা আমি ভালোবেসে যেটা দিচ্ছি সেটা কি একজন বন্ধুত্ব হিসেবে নিচ্ছে না ভালোবাসা হিসেবে নিচ্ছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে আগে থেকে আসলে। ওকে, আরো একটা কল আছে, নেওয়ার চেষ্টা করি। হ্যালো,
গ্রাম থেকে বলতেছি ভাইয়া, আমি শেষ কথা একটা বলতে চাচ্ছিলাম।
জি জি, আপনি মিতা?
হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, বলুন, তাড়াতাড়ি করে বলুন।
সেটা হচ্ছে যে আমাদের সমাজে মেয়ে ছেলের সাথে কথা বললে বা ছেলের সাথে বন্ধুত্ব করলে সেটা খারাপ দিকে দেখে সবসময়, সেটা কি ঠিক আসলে কতটা?
আপনি আপনি আমাকে মানে মেয়ে ছেলে যদি আমরা এখানে বাদ দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মানুষের সাথে মানুষের কথোপকথন না? তাহলে আর কিছু বলার নেই আমার, ওটা যদি খারাপ হয় তাহলে খারাপ।
একটা জিনিস মনে করি যে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলের সাথে এবং একটা ছেলে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করলে বা কথা বললে আরেকটা পার্সন ওর লাইফ পার্টনারকে চিনতে তার ভুল হবে না কখনো
না। এটা এটা আমি এটা বলতে চাচ্ছি না, একটা মানুষ যত বেশি মানুষকে চিনবে তার মানুষকে চেনার ক্ষমতা ততই বাড়বে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার আছে, খুব ক্লোজ ফ্রেন্ড হোক আপনার, খুব কাছের ফ্রেন্ড যদি না হয় তাহলেও কিন্তু আপনি রাত্রে বারোটা এগারোটার পর গভীর রাতের বেলা তার সাথে আপনি কথা বলতে পারবেন না, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। সবার কল কিন্তু আমরা রাত্রে বারোটার পরে রিসিভ করি না, এবং এটা কিন্তু একটা ছেলেরও বোঝা উচিত একটা মেয়েরও বোঝা উচিত যে আমি যখন রাত বারোটা মানে আমি এখন আমার বাসার ভেতরে আছি, আমার বেডরুমে আছি, আমার নিজস্ব অবস্থানে আছি, সেই সময় খুব কাছের মানুষ না হলে কি আমরা আসলে কল করি বা কল দেই? নিশ্চয়ই না। যার সাথে আমার ফর্মাল পরিচয় তাকে হয়তো আমি পরের দিন সকালে কল দিই বা সন্ধ্যা সাতটা আটটা নয়টার মধ্যে হয়তো কল দিই, এর চেয়ে পরে কিন্তু তার ফ্যামিলি টাইম, তাকে কিন্তু ওই সময় আমরা কল দিই না বা ডিস্টার্ব করি না, এভাবে চিন্তা করি। কিন্তু বন্ধুর ক্ষেত্রে দোস্ত কি করস, রাত্রে সাড়ে বারোটার সময় দেড়টার সময় দুইটা আড়াইটা তিনটা ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু সেই ক্ষেত্রে কি সবার সাথে? যদি সবার সাথে আপনি করে থাকেন, আপনার যদি সবার সাথে এমন ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি ব্যক্তিত্বহীন, আপনার বেডরুমে যে কেউ রাত বারোটার পরে ঢুকতে পারে আমারটায় নয়। ওকে, কে আছে দেখি, আরো একটা ফোন কল আসছে আমাদের সাথে। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, নামটা?
আমি কামের বলছি, চট্টগ্রাম থেকে।
হ্যাঁ বলেন।
জি ভাই, আপনি আজকে যে বন্ধুত্বের ব্যাপারে যে টপিকটা রাখলেন,
জি,
সে ব্যাপারে আমি সেটা বলবো। দেখেন বাবা, দেখেন ভাইয়া, বাস্তবতা হলো বিপদের সময় বন্ধু থাকবে না, সুখের সময় বন্ধু থাকবে না, তবে অভাবের সময় বন্ধু থাকবে, এটা হলো
বাস্তবতা।
অভাবের সময় বন্ধুর অভাবের সময়।
আচ্ছা,
এটা ভাই আমি বাস্তবতা, আমি নিজেও শিকার। বিপদের সময় কোনো বন্ধু নাই, হ্যাঁ, নিজের আনন্দের সময় কোনো বন্ধু থাকবে না, তবে অভাবের সময় বন্ধু ঠিকই চেয়ে নেবে তার কাছ থেকে।
ঘটনার
সাথে ঠিক ওই রকম ঠিক মিল আর কি। যেমন আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বলতে চাই, যখন ধরেন আমি যখন পড়াশোনা করেছি, যখন আমি রেজাল্ট ভালো করি, আমার যে ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, সে কিন্তু বলতো সাবাস সাবাস, কিন্তু তার মনোবিধ চলতো অন্যটা,
মানে
আমি তার থেকে আরো বেশি পাই। এটা হলো সুখের সময়, আমি যেটা বললাম। আর বিপদের সময় ধরেন আমি যখন বিপদে পড়বো, বন্ধুর কাছে সাহায্য যাবো, তখন কিন্তু সে হেল্প করবে না, না বাহানা দিয়ে চলে যাবে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট আমার। আর যখন তৃতীয় পয়েন্টে আমি আসবো, যখন সে বন্ধুটার অভাব হবে, তখন সে আমার কাছ থেকে খুঁজছে, কিন্তু তার তো মনে নেই আমি তার থেকেও সাহায্য খুঁজছিলাম, তখন সে আমাকে সাহায্য করে নাই, সেটা আমি বাস্তবতার কথা বলছি আর কি।
হ্যাঁ, এটা হয়তো আপনি আপনি হয়তো আপনার এই পর্যন্ত যতটুকু জীবন আপনি দেখেছেন সেই হিসেবে বলছেন, কিন্তু ভাইয়া সব ক্ষেত্রে কিন্তু এমন না। বন্ধুরাই কিন্তু সবচেয়ে বড় বিপদের সময়ও কাছেই থাকে, এটাই হাজার লোক বলতে পারবে। হাজার লোক বলতে পারবে যে আমি আমার বন্ধুকে পাশে পেয়েছি, একমাত্র আমার বিপদের সময়। হয়তো অনেক সময় পরিবারকেও পাইনি কিন্তু বন্ধুকে পেয়েছি, এমনও কি হয়?
হ্যাঁ, কিন্তু ভাই সেটা তো ভাগ্যর প্রয়োজন, সবার ভাগ্য তো ভাই একরকম না।
ঠিক, সম্পূর্ণ কিন্তু ভাগ্যও নয়, আপনাকেও কিন্তু মানুষ চিনে নেওয়ার ব্যাপার আছে। আপনার যখন আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা বাড়ছে, আপনার এখন বয়স কম, আপনার যখন বয়স 22 হবে তখন আপনি আরো হয়তো 10,000 লোকের সাথে পরিচিত হয়েছেন, তখন হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এই ধরনের লোকগুলো আসলে কেমন হয় বা কি, তাই না?
অভিজ্ঞতা বাড়ে, তাই।
হ্যাঁ, আপাতত এই অভিজ্ঞতা বলে এটা মনে হচ্ছে, জাস্ট এতটুকু এই কথাগুলো এই জন্যই বললাম যে দয়া করে পৃথিবীর সব মানুষকে খারাপ ভেবে নেবেন না, বন্ধুত্ব করবেন কিন্তু ভরসা করার আগে সময় নেবেন।
আর ভাই আমার আরেকটা কথা ছিল।
হ্যাঁ হ্যাঁ প্লিজ।
আছে বন্ধুত্ব মানে যে গুপ্তা থাকে, আমার একজন বন্ধু, সে এমন একটা ফ্রেন্ড সার্কেলে গেল, হ্যাঁ, সেখানে মানে তার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেল, মানে একটা ভালো ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতে আমি যা বললাই
যদি খারাপ হয় তাহলে একটা ছেলের বা একটা মেয়ের খারাপ হয়ে যেতে আসলে সময় লাগে না।
কিন্তু ভাই আমি পুরো মানে অবাক হয়ে গেলাম যখন সে চেঞ্জ হয়ে গেল, আমি বললাম কিভাবে সম্ভব, পরে দেখি সে যে বন্ধুদের সাথে মিশতেছে, হ্যাঁ তারাও এরকম যেমন
কোন কারণে কি লাইনটা কেটে গেল,
সবকিছু আগে যাচ্ছে।
আচ্ছা না ভাইয়া, আমরা মাঝখানে কথাটুকু শুনতে পারিনি, সব সাইলেন্ট হয়েছিল, লাস্ট শব্দটা বাক্যটা আবার একটু বলতে হবে।
বন্ধুদের সাথে মিশত, হ্যাঁ তাদের মানে এই যে পড়ালেখার কম্বিনেশন, বন্ধুত্বটা, বিপদ আপদে সাহায্য করা, সেইসব কারণে সে পুরো চেঞ্জ।
আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। না এটা একদম সত্যি কথা বলেছেন, ফ্রেন্ড সার্কেল আসলে মানুষকে চেঞ্জ করে দেয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া,
আপনার কথা হবে পরে।
হ্যাঁ হ্যাঁ, আরেকটু তাড়াতাড়ি বলতে হবে ভাইয়া, বলুন। এরপরে আমরা আরো একটা কল নেব, বাট তার আগে একটা কথা বলতে চাই। একটু আগে এই ছেলেটা যে কথাটা বলছিল যে ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে অনেক ভাবে বদলে দিতে পারবে, সেটা আপনার পক্ষে হয়তো বোঝা সম্ভব হবে না, পরবর্তীতে বোঝা সম্ভব হবে। আমি নিজেও, আমার নিজেরও এমন ফ্রেন্ড ছিল, এমন বন্ধু ছিল যে তার বাসা থেকে টাকা চুরি করতে, এই কারণে, কারণ হচ্ছে তার সব বন্ধুরা বড় লোক এবং তাকে দামি দামি ফাস্টফুডে নিয়ে গিয়ে খাওয়ায়, তো তারও মাঝে মাঝে ইচ্ছে করে খাওয়াতে, কিন্তু সেই টাকাটা তার পারিবারিক অবস্থান থেকে তাকে দেয়া সম্ভব না, তাই না? অনেক সময় দেখা যায় যে অনেক হয়তো একটা ফাস্টফুডের দোকানে বসে এক সিটিংয়ে 800-900-1000 টাকা খরচ করে ফেলে, কিন্তু যেই মানুষটা এই কাজটা করছে তার বাসায় হয়তো বাজার নেই রাতের বেলা, বা সে বাজারের জন্য হয়তো 500 টাকা মায়ের হাতে তুলে দেয় না, কিন্তু সে বন্ধু বান্ধবদের মাঝখানে ভাব দেখানোর জন্য, চেক ইন মারার জন্য এই ধরনের খরচগুলো করছে। তো এভাবেও কিন্তু ফ্রেন্ড সার্কেল আমাদেরকে নষ্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ড সার্কেলকে আমি দোষ দেব না, দোষটা হচ্ছে ওই পার্সনটার যে চেষ্টা করে তার ফ্রেন্ডের মতো হওয়ার, যার নিজস্বতা বলতে কিছু নেই আর কি। ইন দ্য মিন টাইম আরো একটা কল আছে, নেবার চেষ্টা করি। হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছেন?
জি আমার নাম রায়ান।
জি রায়ান ভাই বলুন, আপনি কোথা থেকে বলছিলেন?
ঢাকা।
ঢাকা থেকে। জি রায়ান ভাই বলুন, আপনার কি বলার আছে?
আমি এখন থেকে এসএসসি ক্যান্ডিডেট, 2019 সালে পরীক্ষা দিব।
আচ্ছা,
তো আমার কিছু ফ্রেন্ড রয়েছে আমার কলেজেই, তো সেই কলেজে ফ্রেন্ড, এক একজন ফ্রেন্ড এক এক রকমের মানে
মানসিকতা,
জি এক এক ধরনের মানসিকতা, তো কারো মানসিকতার সাথে আমার মিল যায়, আরো কারোর সাথে মিল যায় না, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার ব্যবহার যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ইজি, মানে খুব স্বাভাবিক, ওর কাছে সেটা মনে হতে পারে, মানে মনে হচ্ছে যে এটা অস্বাভাবিক একটা আচরণ।
মানে উদাহরণস্বরূপ শুনতে পারি কিছু?
যেমন আমার ফ্রেন্ডের ব্যাগে মনে করেন পানি আছে, পানি রাখা,
আচ্ছা
আমি পানিটা নিলাম ওর কাছে, মানে পারমিশন না নিয়ে, যেহেতু আমার ফ্রেন্ড অনেকদিন ধরে ফ্রেন্ড, দুই বছর ধরে ফ্রেন্ড, কিন্তু ওর কাছে এটা মনে হয় আমি কেন না জিজ্ঞেস করে,
এটা তো কেমন একটা ব্যবহার হয়ে গেল, না বলে একজনের ব্যাগ থেকে একটা কিছু নেয়া, অর্থাৎ আপনার ফ্রেন্ডটা আপনাকে খুব ফর্মাল ভাবে দেখছে আর কি।
জি আচ্ছা, এখন আমি পানি নিতে গিয়ে ও মানে বোতলের মুখ খুলতে গিয়ে ওর গায়ে পড়ে গিয়েছে, তো আবার এত রিয়েক্ট করেছে এটার উপরে, মানে ওর রিয়েকশনের উপরে আমার কাছে মনে হলো যেটা ওভার রিয়েকশন।
আচ্ছা আচ্ছা, আপনি কষ্ট পেলেন সোজা কথা?
হ্যাঁ, আমার কাছে মনে হলো যে এটা উচিত হয় না ওর করেন। আবার অনেক সময় দেখা গেলো যে আমি একটা জিনিস ড্র করছি, তো শিক করলো পেস্টটা ছেড়ে ফেললো, তো আমি আবার কিছু বললাম না, হ্যাঁ তখন আমি আবার বললাম যে এখন তুমি দেখছো আমি তোমার সাথে কিন্তু এরকম ব্যবহারটা করি নাই যে তুমি টাকা যেটা করলা।
রাইট, ভেরি ট্রু। ওয়েল ব্রাদার, আমি আপনার এতটুকু কথা যতটুকু বুঝতে পারলাম যে আপনি আসলে মানুষকে যতটুকু আপন নিজে থেকে ভেবে নেন, ততটুকু মানুষ আপনাকে ভাবার আগেই তাদেরকে আপনি আপন করে নিতে চান, আপনাকে কিন্তু তাদেরকেও সময়টা দিতে হবে। আর যে আপনাকে এভাবে আপন করে নিতে পারছে না, সে আপনার বড় জোর ক্লাসমেট হতে পারে কিন্তু ফ্রেন্ড আসলে না।
তো হোয়াট ইউ সাজেস্ট, আপনি সাজেস্ট কি সার্চ করবেন যে আমি এই ক্লাসমেটকে ফ্রেন্ড হিসেবে নেওয়ার জন্য যে কি কি স্টেপগুলো আমি নিতে পারি?
হোয়াট আই উইল সাজেস্ট ইজ দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু ইজ বি ইয়োরসেলফ, আপনাকে আপনার মতন থাকতে হবে, একদম নিজের মতন। আমি আমার মতন থাকতে পারি এই অবস্থানটাতে যেতে হবে এবং সবার সাথে একটা নর্মাল কানেকশন রাখতে হবে। এই নর্মাল কানেকশনের মাধ্যমে আপনি দেখবেন যে মেন্টালি কিছু পার্সন অটোমেটিক্যালি আপনার সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে এবং তারাই একটা সময়ের পর আপনার খুব কাছের বন্ধুতে পরিণত হবে। আপনি যেটা ধরে নিচ্ছেন যে আপনার সাথে একজনের বন্ধুত্ব হবে এবং সে সাথে সাথে আপনার খুব কাছের বন্ধু হয়ে যাবে, এটা কখনো পসিবল না। এভরিথিং নিডস টাইম।
আরেকটা কথা যে বিশ্বাস অনেক সময় ভেঙে যায়। আমি এক ফ্রেন্ডকে খুব বিশ্বাস করি,
আচ্ছা,
কিন্তু সে হয়তো বা ততটুকু বিশ্বাস করে কি করে না সেটা আমি জানি না।
হয়তো বা সে আপনাকে করে না, হয়তো বা সে ততটুকু বিশ্বাস করে না,
হ্যাঁ সেটা আমি জানি না। কিন্তু আমি তাকে একটা কথা বললাম যে হয়তো আমি যেহেতু জানি না যে সে আমাকে বিশ্বাস করে কি করে না, তো আমি হয়তো মানে আমি বিশ্বাসের উপর তাকে একটা কথা বললাম, সে কথাটা আবার স্ল্যাশ করে দিল অন্যদের কাছে।
এক্স্যাক্টলি। তো আমার কথা হচ্ছে যে ভাইয়া, যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝতে পারছেন যে কাকে বিশ্বাস করা যায় না যায়, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আপনার পার্সোনাল কোনো কথা বলা উচিত না। আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি যে স্কুলে পড়ছেন এখন এই মুহূর্তে, আপনার যে ক্লাসমেট আছে এই স্কুলে, আপনি কবে থেকে পড়ছেন?
কলেজে।
কলেজে পড়ছেন, আচ্ছা। তো আপনার এই কলেজের ফ্রেন্ডরা, তার মানে আপনার কতদিন হয়েছে কলেজে?
আমি যেমন নার্সারি থেকে।
আচ্ছা, নার্সারি থেকে এই ফ্রেন্ডগুলো আপনার সাথে আছে?
জি।
এবং তাদের মধ্যে থেকে আপনি এই ধরনের ব্যবহারগুলো পাচ্ছেন?
জি।
আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এখানে আপনার নিজের ভিতরেও কোনো একটা কমতি আছে, আপনি সঠিকভাবে আন্তরিক হতে পারছেন না, কোনো একটা কমিউনিকেশন স্কিলের গ্যাপ, কোনো একটা কমিউনিকেশন গ্যাপ আপনার তরফ থেকে ক্রিয়েট হচ্ছে। কারণ কি, এতগুলো সময় যখন আমরা একসাথে কাটাই, আমার যতটুকু মনে আছে আমাদের ক্লাসে, আমি যখন ক্লাস থ্রিতে ছিলাম বা টুতে ছিলাম, তখন দেয়ার ওয়ার 64 স্টুডেন্টস, প্রত্যেক জনের সাথেই আমার একটা বন্ধুত্ব ছিল। কিন্তু আমরা যখন ক্লাস টেনে উঠেছি, যখন আমরা ও লেভেলস দিচ্ছি বা এ লেভেলস এর প্রিপারেশনস নিচ্ছি, তখন কিন্তু আমাদের 7-8 জন বন্ধুর একটা বন্ডিং হয়ে গিয়েছিল। এবং বিশ্বাস করুন আর নাই করুন, সেই 7-8 জন বন্ধুর সাথে এখন পর্যন্ত আমাদের বন্ডিংটা আছে। এখন আমরা সেভাবেই ক্লোজ, এখন আমরা দেখা হলে সেভাবেই তুইতুকারি করে এবং ওই গালি দিয়েই কথা শুরু করি। ঠিক
আছে,
ওই পর্যায়ে চলে গেছে। তো আমি বলতে চাচ্ছি যে এই লেভেল পর্যন্ত আসা পর্যন্ত কিন্তু অলরেডি আপনার এমন কিছু ফ্রেন্ড হয়ে যাওয়ার কথা ভাইয়া। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি নিজে খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, হয়তো সবার সাথে ওভাবে মেশেন না, বা স্কুলের বাইরে আপনি বোধহয় আর কোনো কন্ট্যাক্ট রাখেন না।
না, রাখি তো।
চেষ্টা করেন, আমার মনে হয়, আমি কেন বললাম, কারণ এতগুলো সময় ধরেও যেহেতু আপনার ওরকম কোনো বন্ধু হয়নি, এই কারণে আমার মনে হচ্ছে যে না, আপনার ভেতরেও হয়তো ল্যাকিং থাকতে পারে, তাই না? আমাদের সবার ভিতরেই তো থাকে, এটাকে খারাপ ভাবে দেখার কিছু নেই কিন্তু ভাইয়া। নাথিং টু বি স্যাড অ্যাবাউট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে আপনার মধ্যে কি এমন থাকতে পারে যেটার কারণে কেউ আপনার ক্লোজ ফ্রেন্ড হচ্ছে না। আপনার মধ্যে কি এমন কোন স্বভাব আছে যেটাতে সবার মনে হয় যে আচ্ছা ওকে বললে তো ও বলে দেবে, বা ও ব্যাপারটা বোধহয় ঠিক মতন নেবেন না, এই ধরনের কোন ব্যাপার কি আছে কিনা এটা একটু খুঁজে বের করার চেষ্টা করেন। আমি এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফেরত আসবো অল্প কিছুক্ষণের জন্য। স্টে টিউন উইথ 89.2 FM.
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself.
ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস, আরো একবার চলে আসলাম রয়্যাল টাইগার ড্রিঙ্কস প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব নিয়ে। একটা নাম্বার আমাকে এস এম এস করেছিল যে তাকে কল করা হোক যদি সম্ভব হয়, আমি করেছিলাম, কিন্তু আই এম রিয়েলি সরি ব্রাদার, আমি অনেক চেষ্টা করেও আপনাকে লাইনে পাইনি, শুধুমাত্র আপনাকে কল দেওয়ার জন্যই, যদিও আমি বিরতিটা নিয়েছিলাম। ইন দ্য মিন টাইম আই হ্যাভ অ্যানাদার কল, নেওয়ার চেষ্টা করি। হ্যালো, হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম মেম্বার সাহেব, কেমন আছেন?
আসসালামু আলাইকুম।
হ্যালো, হ্যালো, এই তো ভাই ভালো আছি, কিন্তু আপনার তো সেই একই সমস্যা আবারও চলছে, আপনার কথা অনেক দেরি করে আসছে আমাদের কাছে। কিন্তু এখানে আপনার ওই এলাকাতে কোনো একটা নেটওয়ার্কের ইস্যু আছে যে কারণে আপনার কথা অনেক দেরি করে আমরা শুনতে পাই। সরি, আমার এখানে প্রবলেম থাকলে এতক্ষণ 2 ঘন্টা ধরে যারা কল করলো তাদের কেন প্রবলেম হলো না ভাইয়া?
আমি জানি না কেমন, কেন
আসলে লাক খারাপ কোনো একটা কারণ। তারপরেও আজকে কিন্তু মোটামুটি শুনতে পাচ্ছি, আজকে গ্যাপ অনেক কম, তাই আপনি যদি খুব তাড়াতাড়ি কিছু বলতে চান বলতে পারেন, আমাদের মাত্র 2 মিনিট সময় আছে। বলুন বলুন, বলে ফেলুন তাড়াতাড়ি।
আমি বলতে চাই যে খুব সমস্যা আছে ভাই।
এক্স্যাক্টলি ভাইয়া, আপনার ওখানে নেটওয়ার্কের খুব ভালো কোনো ঝামেলা আছে, আমার মনে হয় আপনি অন্য কোনো অপারেটর থেকে কল করার চেষ্টা করেন, অন্য কোনো অপারেটর থেকে কল করার চেষ্টা করেন, আপনি যে অপারেটর ব্যবহার করছেন সেখানে কোনো সমস্যা হতে পারে। কিন্তু ভাইয়া আপনার কথা তো কিছু বুঝতে পারছি না, অর্ধেকের বেশি একদম ফেটে যাচ্ছে আপনার কথা। আই এম সো সরি মেম্বার সাহেব, আপনি হয়তো শুনছেন আমাদেরকে, এই মুহূর্তে আমি কেটে দিতে বাধ্য হলাম কলটা, কারণ কোনোভাবেই কথা বলা যাচ্ছিল না। আপনি হয়তো ব্যক্তিগতভাবে খুব বেশি বিরক্ত আমাদের উপরে যে আপনার কল নেওয়া যাচ্ছে না কেন, আপনার কলেই কেন ঝামেলা হচ্ছে, এভাবে হয়তো আপনার মনে হতে পারে। কিন্তু দেখুন, আমাদের অনুষ্ঠানের আর মাত্র দুই মিনিট বাকি আছে, আর আমি যতক্ষণ পার্সোনালি ব্যক্তিগতভাবে একটা ফোনের মাধ্যমে আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করে সময় নষ্ট করি অন এয়ারে, সেটা যদি দুই মিনিটও হয় সেটা 2000 কোটি মিনিটের সমান, কারণ হাজার হাজার মানুষ শুনছে এবং সেই হাজার হাজার মানুষকে অপেক্ষা করিয়ে ওখানে কোনো একটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি আসলে সময় তো দিতে পারবো না, এটা আপনাকে এতটুকু বুঝে নিতে হবে। আপনি একজন প্রভাবশালী মানুষ, আপনি জানেন তাই না, যখন আপনি সবার মাঝখানে বসে কোনো বক্তৃতা দেন তখন যদি আপনার কথা পার্সোনালি কেউ বুঝতে না পেরে বারবার জিজ্ঞেস করে ভাই এটা যেন কি বললেন, ওটা যেন কি বললেন, তখন কিন্তু আপনাকে দিয়ে ভাষণ দেওয়া হবে না। সেটা হয়তো বাসায় পসিবল কিন্তু সবার মাঝখানে কিন্তু হবে না। তো যাই হোক, আজকের বিষয় ওইটা না, আজকের বিষয়টা ছিল আমাদের, আজকের বিষয়টা ছিল বন্ধুত্ব, এবং সেটা নিয়ে কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শুরুতে টাকা পয়সা নিয়ে গন্ডগোল হওয়া থেকে শুরু করে, টাকা পয়সার ব্যাপারে ইনফরমেশন যাওয়া থেকে শুরু করে, মাঝখানে আমরা কাউসার ভাইয়ের কাছে শুনলাম যে ফ্রেন্ডশিপ থেকে অ্যাফেয়ার, অ্যাফেয়ার হয়ে সেখান থেকে কোথায় কি যেতে পারে, তারপরে আমরা একসময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের কাছে শুনলাম যে ফ্রেন্ডশিপ রাখতে চাওয়ায়, অ্যাফেয়ারে না যেতে চাওয়ায় কোন ধরনের কি হতে পারে। এবং এই ঘটনাগুলো আপনারা যখন জানলেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আপনারা বর্তমানে বন্ধুত্বের কোন মাত্রাটাতে আছেন, অন উইচ লেভেল অফ ফ্রেন্ডশিপ ইউ আর। যদি এটা আপনি বুঝতে পেরে থাকেন তাহলে দিস ইজ দ্য হাই টাইম, আপনার বন্ধুগুলোকে এখনই বেছে নিন, কারণ হচ্ছে এই বন্ধুগুলো যদি এখন সঠিক বন্ধু না হয় পরবর্তীতে এরা আপনার বন্ধু হিসেবে আপনার শত্রুর চেয়ে অনেক বড় ক্ষতি আপনার করবে, এবং তখন হাজার হাজার চিৎকার করে হাজার হাজার কান্না করেও কোনো লাভ হবে না। নেক্সট এপিসোডে আবার কথা হবে আপনাদের সবার সাথে সামনের রবিবার রাত 11টায় ঠিক এই চ্যানেলেই আমি থাকবো কোনো না কোনো একটা বিষয় নিয়ে। স্টে টিউনড উইথ 89.2 FM এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.